exclusively on FusionBD.com.
Is here with more fun and fear.
শুরু হয়ে গেল ভূত এফএম হরর ক্লাব। আপনি আছেন রেডিও ফুর্তি 88.8 FM এর সাথে। আর হ্যাঁ, এই মুহূর্তে আপনি যুক্ত হয়ে গেলেন ভূত এফএম হরর ক্লাবের সাথে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ভূত এফএম হরর ক্লাবের রাত, আগামীকাল শুক্রবার। আবারও জানাচ্ছি, যাদের আগামীকালকে উইকেন্ড অর্থাৎ কালকে যাদের ছুটি, তাদের জন্য আশা করি এই রাতটা খুব সুন্দর একটা রাত কাটবে। এবং আজকে রাতটার পরে অর্থাৎ ঠিক আগামীকালকে রাত 11:59 শুরু হয়ে যাবে আমাদের প্রতি সপ্তাহের সবচেয়ে বড় আয়োজনটা বলা যেতে পারে। হ্যাঁ, ভূত এফএম এবং ভূত এফএম এর সেই ঘটনাগুলো শোনার ঠিক আগের দিনটাতে, এই সময়টাতে আপনারা সেই একটা ভূত এফএম এর আমেজটা যেন পান। এবং সেই সাথে ভূত এফএম এর যত ফ্যান সবাইকে নিয়ে আমাদের আয়োজন, সবার সাথে গান হবে, কথা হবে, আড্ডা হবে, সেই সাথে থাকবে অনেক অনেক হরর গল্প, মিস্ট্রিয়াস ইভেন্ট, অনেক কিছু অনেক কিছু। একটা কথা একটু শেয়ার করতে চাচ্ছি, মানে কিছু কিছু গল্প থাকে, উপন্যাস থাকে, কিছু কিছু ঘটনা থাকে, যেগুলো পড়তে গেলে, যেগুলো শুনতে গেলে, যেগুলো জানতে গেলে দেখা যায় যে ঘটনার আবহের ভেতর একটা অন্য জগতে চলে যাওয়া যায়। আমার মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, এটা নিয়ে পরবর্তীতে সিনেমা হয়েছিল। আমি জানি না সিনেমা কতটুকু আপনাদেরকে সেই চাঁদের পাহাড়ের সত্যিকার আমেজটা দিতে পেরেছে। তবে ওই উপন্যাসটি আমি যে কয়েকবার পড়েছি, আমি মেইনলি হচ্ছে জার্নিতে থাকার সময় এটা পড়তাম। এবং পড়তে পড়তে যেটা হতো যে আমি যখন ওটা পড়তে পড়তে যখন আমি বেরিয়ে আসি, তখন হতো কি আমার মনে হতো যেন আমি একটা ভিন্ন জগতে চলে এসেছি। অর্থাৎ সেই চাঁদের পাহাড় উপন্যাসের মেইন ক্যারেক্টার ছিল শঙ্কর, এবং শঙ্কর গিয়েছিল আফ্রিকাতে এবং আফ্রিকা জয় করার কাহিনী আপনারা যদি পড়েন অবশ্যই জানবেন এবং সেই আবহটা পাবেন। আপনাদের নিজেদেরকে হয়তো মনে হবে আমি নিজেই হয়তো শঙ্কর। ঠিক এরকমই একটা ফিলিংস পেয়েছিলাম যখন ছোটবেলা খুব বেশি তিন গোয়েন্দা পড়তাম। এই মুহূর্তে আমার সাথে যারা আছেন তারাও হয়তো ছোটবেলা তিন গোয়েন্দা পড়েছেন, অনেকেই পড়েছেন। আমার প্রথম পড়া তিন গোয়েন্দার গল্পটার নাম ছিল কাকতাড়ুয়া রহস্য, সেই টু বি অর নট টু বি, টু 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 বি, সে তুতলে তুতলে বলা। আরো আপনারা যদি শুনে থাকেন বা পড়ে থাকেন তিন গোয়েন্দা, আমাকে জানাতে পারেন প্রথম গল্প কোনটা ছিল, জানাতে পারেন। যাই হোক, তো তিন গোয়েন্দাতে একটা গল্প ছিল এরকম, আমার ঠিক নামটা মনে নেই, হতে পারে জলদস্যুর দ্বীপ বা এরকম কিছু একটা। সেখানে শুনেছিলাম যে কিশোর, রবিন এবং মুসা তারা তিনজনে সমুদ্রের ভেতর দিয়ে তারা সার্ভাইভ করতে করতে যায়, এবং সমুদ্রে তারা ভেসে থাকে অনেক দিন, এবং সেই সমুদ্রের মাছ খেয়ে বা বিভিন্ন ধরনের তৃণ খেয়ে, শস্য খেয়ে, মানে ওইখানে যে উদ্ভিদগুলো থাকে, এভাবে বিভিন্নভাবে তারা বেঁচে থাকে একটা দ্বীপে যায়। সো আমি যখন সেই গল্পটা পড়তাম আমার নিজের মনে হতো যে এটা কিভাবে সম্ভব। আমার মনে হচ্ছিল আমি যেন একটা বিশাল সমুদ্রের ভেতরে ভেসে ভেসে সার্ভাইভ করে যাচ্ছি। খুব অদ্ভুত একটা ফিলিংস। এবং সমুদ্র সবসময় সমুদ্র অসংখ্য অসংখ্য রহস্যের জন্ম দেয়। সমুদ্রকে নিয়ে রয়েছে অনেক রহস্য, সমুদ্রের ভেতরে রয়েছে অনেক রহস্য, এবং সমুদ্রে যারা থাকেন তারাও অনেক অনেক ঘটনা জানেন, অনেক অনেক রহস্যের কথা জানেন। এরকম রহস্য এই মুহূর্তে যারা শুনছেন সেরকম কোন কথা যদি জেনে থাকেন, জানা থাকে, আমাদেরকে জানাতেই পারেন। জানানোর উপায়টা হচ্ছে রেডিও ফুর্তি ডট এফ এম, ভূত এফ এম এট দ্য রেট অফ রেডিও ফুর্তি ডট এফ এম, এখানে আপনি মেল করে আমাদেরকে জানাতে পারেন আপনার কথাগুলো। এবং মেল করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে হরর ক্লাবে যখন আপনার কোন কথা জানাতে চান আপনি সাবজেক্টে হরর ক্লাব মেনশন করে দেবেন, এই ভূত এফ এম হরর ক্লাব। এবং আপনারা এটা অবশ্যই জানেন যে আমাদের ফেসবুক পেজ রয়েছে, রেডিও ফুর্তির ফেসবুক পেজে এই মুহূর্তে রয়েছে ভূত এফ এম হরর ক্লাবের আজকের অনুষ্ঠান নিয়ে একটি পোস্ট রয়েছে, সেই পোস্টে আপনার কমেন্ট করে আপনার কথা জানিয়ে দিতে পারেন। কথা হচ্ছিল সমুদ্রের রহস্য নিয়ে। সমুদ্রের রহস্যের ভেতরে একটা রহস্য কিন্তু খুব মানে প্রচলিত, সেটা হচ্ছে ঘোস্ট শিপের কথা। ঘোস্ট শিপ কোনগুলো? ঘোস্ট শিপ বলতে মূলত সেই জাহাজগুলোকে বোঝানো হয় যেগুলো ভেতরে কোন জীবিত মানুষ নেই। সবচেয়ে জনপ্রিয় ঘোস্ট শিপ ফ্লাইং ডাচম্যান, 1700 শতাব্দীর দিকে। এই ফ্লাইং ডাচম্যানের গল্পগুলো, কাহিনীগুলো মানুষের মুখে মুখে ছড়াতে থাকে এবং বলা হয়ে থাকে যে আসলে ফ্লাইং ডাচম্যান নামে কোন সত্যিকারের জাহাজ নেই, কিন্তু যে জায়গা থেকে এটির উৎপত্তি 1700 শতাব্দীতে সে ফ্লাইং ডাচম্যানের কথা বলা হয়ে থাকে যে এটি কখনো কোনো পোর্টে ফিরতে পারেনি, এটি সমুদ্রে হারিয়ে যায়। এবং এর চিহ্ন আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু 1800 শতাব্দীতে 1900 শতাব্দীতে অনেক জাহাজের নাবিকেরা আছেন যারা সেই ফ্লাইং ডাচম্যানকে সমুদ্রে ভাসতে দেখেছেন এবং ফ্লাইং ডাচম্যান থেকে এক ধরনের ভুতুরে আলো সেখান থেকে জল জল করছিল। সে ফ্লাইং ডাচম্যান সত্যিকারে হয়তো এর কোন অস্তিত্ব নেই, কিন্তু মিথ হিসেবে, রূপকথা, উপকথা হিসেবে অনেক বিস্তৃত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘোস্ট শিপের ঘটনা উদাহরণ শুধু একটা নয়, আরো অনেক রয়েছে। ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথার মতো, যে চিরকাল এই সব রহস্য আছে নীরব রুদ্ধ ওষ্ঠাধর, জন্মান্তের নবপ্রাতিষে হয়তো আপনাতে পেয়েছে উত্তর। জানি না আমরা উত্তর পাব কিনা, তবে এটুকু জানাতে পারি আপনাদের জন্য একটু পরেই নিয়ে আসব এরকম একটি ঘোস্ট শিপের কথা, এরকম একটি মিস্ট্রিয়াস শিপের কথা, যে জাহাজটির ভাগ্যে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল, যে যাত্রা শুরু করে কিন্তু পোর্টে ফিরতে পারেনি এবং রহস্যজনকভাবে সেই জাহাজের কোন ক্রুকে খুঁজে পাওয়া যায়নি, কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়নি, জাহাজটাকে খুঁজে পাওয়া গিয়েছিল। সেই জাহাজের কথা নিয়ে আমরা ফিরব, সেই রহস্যের কথা নিয়ে এবং সেই রহস্য উদ্ঘাটনের গল্প নিয়ে। সেই সময়টুকুতে আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দিন। আবারও জানিয়ে দিচ্ছি facebook.com/radiofurti, এই ঠিকানায় আপনি রেডিও ফুর্তির আজকে পেজে আজকের ভূত এফএম হরর ক্লাব নিয়ে একটা পোস্ট রয়েছে, সেখানে আপনার কথাগুলো জানিয়ে দিতে পারবেন, মেইল করে পাঠাতে পারবেন bhutfm@radiofurti.fm। আমরা এই মুহূর্তে যাব একটা গানে এবং এই গানটা বনিয়ম এই ব্যান্ডের গান, এবং এর আরো আগে গানটি তৈরি করা হয়েছে, মূলত সরাসরি বাইবেল থেকে ঘটনা নিয়ে লিরিক্স নিয়ে যে গানগুলো হয়েছিল এর ভেতরে এই গানটা একটা, দ্য রিভার্স অব ব্যাবিলন। এবং ব্যাবিলন আপনারা জানেন সেই মেসোপটেমিয়াম সভ্যতার যুগের, আমি যেহেতু নামগুলো আমার মনে থাকে না, দুটো নদী আছে, সেই নদী গল্প নিয়ে কাহিনী নিয়ে সে বাইবেলের অক্ষরগুলো থেকে এই গানটি রচিত হয়েছে। আমরা শুনব এই গানটা, খুবই চমৎকার একটা গান, এবং গান শুনে ফিরে আসব সেই বাস্তব জগতের, সে তথাকথিত ঘোস্ট শিপের ঘটনার কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 ডু ফুর্তি। হ্যাঁ, চলছে রেডিও ফুর্তি 88.5, আর এই মুহূর্তে আপনার সাথে সৃষ্টি আছি ভূত এফ এম হরর ক্লাব নিয়ে। আর ভূত এফ এম হরর ক্লাব নিয়ে আমার সাথে আছেন কারা? অনেকগুলো বন্ধু আছেন, অনেকগুলো মানুষ আছেন, ভূত এফ এম এর অনেকগুলো ফ্যান আছেন আমার সাথে এই মুহূর্তে। দেখতে পাচ্ছি মোহাম্মদ পপেল রহমান লিখেছেন যে গান শুনতে ভালো লাগে না, আচ্ছা শুধু গল্প শুনতে ইচ্ছা করে, হরর গল্প শুনতে ইচ্ছা করে। আচ্ছা, তো ভূত এফ এম এ কিন্তু আমরা পুরোটা সময় হরর গল্পই শুনি, কিন্তু হরর ক্লাবের আয়োজনটা আগেও বলেছি যে আমাদের এই আয়োজনটা বৃহস্পতিবার রাতের এই আয়োজনটা শুধুমাত্র ভূতুরে ব্যাপার স্যাপার নয়, আমরা আসলে এই সময়টাতে গান আড্ডা সব মিলিয়ে একটা চমৎকার সময় কাটানোর জন্য কিন্তু আয়োজন। তো আমার মনে হয় যে গানগুলো শুনতে থাকুন, একটা সময় ভালো লেগে যাবে। শাহরিয়ার জাভেদ আছেন, লিখেছেন সাথে আছি পটুয়াখালী থেকে। জিয়াউল হক জিয়া তিনি আছেন আমাদের সাথে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে, এবং আশা করেছেন যে প্রতিদিনের মতো আজকেরটাও মজা হবে। অবশ্যই আপনি শুনছেন যেহেতু, এবং আপনার মতো আরো অনেকেই শুনছেন, এটাই অনেক বড় অনুপ্রেরণা, এবং এখান থেকে অনেক সুন্দর হয়ে যাবে। সজীব আবরার, আজ তৃতীয়বার শুনছি, আজ কিন্তু একবারই হচ্ছে, আচ্ছা ঠিক আছে আজকেরটা নিয়ে তৃতীয়বার এমনি বুঝে নিয়েছি। নীল কাউসার আহমেদ লিখেছেন আমি আজ ফার্স্ট লাইভ শুনছি। এস এম শাওন খান কিন্তু ভয়ঙ্কর কথা লিখেছেন, সানডে এক্সাম তাও শুনছি ভাইয়া, আজকে বৃহস্পতিবার কাজে আগামী দুই দিন ওভারটাইম করবেন পড়াশোনায়, তো পরীক্ষার আগে আসলে ওভারটাইম করতেই হয়। আমার কিন্তু পরীক্ষার আগের সময়গুলো আসলে খুব ব্যস্ততায় কাটতো, কারণ কি সারা বছর পড়াশোনা করার থেকে আসলে পরীক্ষার ঠিক আগের সময়টাতে পড়াশোনা করাটা অনেক বেশি অভ্যাসের ব্যাপার হয়ে গেছিল। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ঘুমের একটা ব্যাপার আছে, যে রাত্রেবেলা অনেকে ছাত্র অবস্থায় দেখা যায় যে রাত জাগার একটা অভ্যাস থাকে, কিন্তু আমারও এই রাত জাগার অভ্যাসটা ছিল, কিন্তু পরীক্ষার আগের রাত হলেই না ওই রাত জাগার অভ্যাসটা চলে যেত। পরীক্ষার আগের রাতে মনে তো সব ঘুম, সারা বছরের ঘুমও নয়, সে পরীক্ষার আগের রাতে আমার চলে আসত। দুর্জয় মজুমদার আছেন, তিনিও আছেন নোয়াখালী থেকে, আছেন নাহিদুজ্জামান, শাওন খান তার কথা আগেই বলেছি, অনেকগুলো কমেন্ট করেছেন। নাইম খান তিনি আছেন জয়পুরহাট থেকে, এবং তিনি এবং তার চাচাতো ভাই একসাথে শুনছেন সম্ভবত, চাচাতো ভাইয়ের বাসায় আছেন তিনি জানিয়েছেন। নরসিংদী থেকে আমাদের সাথে আছেন বেশ কয়েকজন বন্ধু, আরো 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 অনেক অনেক বন্ধু আছেন। আমরা সবার কথায় আস্তে আস্তে আবার যাবো। একজন খুব ভয়ঙ্কর একটা ছবি আমাদেরকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছেন আর জি শিহাব, বগুড়া থেকে তিনি শুনছেন। একটা ছবির ভেতরে তার চোখগুলো অন্ধকারের ভেতরে অস্বাভাবিক রকম সাদা লাগছে। হ্যাঁ, রাত্রে 12টার সময় হঠাৎ করে কাউকে এরকম একটা ফটো যদি আপনি পাঠিয়ে দেন, সে নিশ্চিতভাবে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারে। আরো আরো অনেক বন্ধু আছেন, অ্যাপ দিয়ে অনেকে শুনছেন। আমরা সবার কথায় আসব, সবার কথায় শুনব। তার আগে আমরা যে জায়গাটাতে ছিলাম, আমরা যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে সেই ঘোস্ট শিপ নিয়ে কথা হচ্ছিল, কথা ছিল ফ্লাইং ডাচম্যান নিয়ে। এবং ফ্লাইং ডাচম্যান থেকে আমরা বলেছিলাম যে আপনাদেরকে জানাবো হচ্ছে একটি সত্যিকারের জাহাজের কথা, যেটি এই পৃথিবীতে ঘোস্ট শিপ আনসলভড মিস্ট্রিগুলোর ভেতরে অন্যতম। এবং এই জাহাজের নাম হচ্ছে মেরি সেলেস্ট। এবং এই জাহাজটি 1872 সালের নভেম্বর মাসে এটি যাত্রা শুরু করে। তো এটা কিভাবে আসলে মিস্ট্রিয়াস একটা জায়গায় দখল করল, এই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে ডেই গ্রেশিয়া নামে একটি জাহাজ, এরা হচ্ছে নিউ জার্সিতে অপেক্ষা করছিল এবং তারা জেনোয়াতে তারা সেল করার কথা ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে জাহাজটির কথা আমরা বলছি মেরি সেলেস্ট, এই জাহাজটিও একই গন্তব্যের উদ্দেশ্যেই রওনা হয়েছিল। এবং ডেই গ্রেশিয়া জাহাজটি আটলান্টিক মহাসাগরের ভেতরে ডিসেম্বর মাসে তারা একটা জায়গা আসার পর দেখতে পায় তাদের দিকে একটা জাহাজ ছুটে আসছে এবং তার মুভমেন্ট স্বাভাবিক ছিল না, বেশ এলোমেলো একটা মুভমেন্টের ভিতর দিয়ে একটি জাহাজ তাদের দিকে ছুটে আসছিল। এবং ডেই গ্রেশিয়া জাহাজের নাবিক তার কাছে মনে হয়েছিল যে সামথিং ওয়াজ রং, কিছু একটা সমস্যা আছে। তো জাহাজটা যতই ক্রমশ কাছে আসছিল এবং এই জাহাজ থেকে ছুটে আসা সেই জাহাজের দিকে তারা যখন তাকাচ্ছিল এবং যারা যখন বাইনোকুলারে দেখছিল তারা দেখেছিল সেখানে কোনো মানুষ নেই, অর্থাৎ তারা কোনো মানুষকে দেখতে পায়নি। পরবর্তীতে সেই জাহাজটা যখন অনেক কাছে চলে আসে তখন ডে রেশিয়া জাহাজের নাবিক তিনি ক্যাপ্টেন, তিনি সিদ্ধান্ত নেন তারা ওই জাহাজটিতে যাবেন। এবং তারা সেই জাহাজটিতে গিয়ে দেখেন সেই জাহাজে কোনো মানুষ নেই। এবং সেই জাহাজের লগ বুক তারা চেক করেন এবং তখন তারা জানতে পারেন যে এটি সেই মেরি সেলেস্ট জাহাজটি। এবং সেই জাহাজের লগ বুকে শেষ এন্ট্রিটি ছিল যেদিন তাদেরকে খুঁজে পাওয়া হয়েছে তার ঠিক 9 দিন আগে, এবং 740 কিলোমিটার দূরে তাদের শেষ এন্ট্রিটা ছিল। কি হয়েছিল এরপর, এরপরের ঘটনাটা কেউই জানে না। এবং সেই জাহাজের ভেতর কোনো মানুষের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু তাদের খাবার ছিল পর্যাপ্ত, অর্থাৎ যে খাবারগুলো তাদের স্টকে ছিল সেই সবগুলো খাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার সেখানে স্টকে ছিল। এবং সেই কেবিন ক্রু এবং ক্যাপ্টেনের ব্যবহার করার যে জিনিসপত্রগুলো তাদের রুমের ভেতর যা যা ছিল সবকিছুই ইনট্যাক্ট অবস্থায় ছিল, কোনো কিছুর কোনো ক্ষতি হয়নি, কিন্তু তাদের পালগুলো কিছু জায়গা ভাঙা ছিল এবং কয়েকটা জায়গায় একটু দুরবস্থা ছিল সেই জাহাজটার। বাট পুরো জাহাজটাতে ঠিক সেরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি যাতে করে মনে হতে পারে যে জাহাজের উপর দিয়ে কোনো বিশাল কোনো ঝড় গিয়েছে এবং সেখানকার সব মানুষ হয়তো সেখান থেকে মারা গিয়েছে, এরকম কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সেই মেরি সেলেস্ট জাহাজটি 1872 সালে নভেম্বরে 7 তারিখ যাত্রা শুরু করে। তাদের ক্যাপ্টেন ছিলেন ব্রিস নামে একজন ক্যাপ্টেন, এবং সেই ক্যাপ্টেন অক্টোবর মাসেই চলে আসেন নিউ ইয়র্ক থেকে। এই জাহাজটি যাত্রা শুরু করে এবং ডি ন্যাচার্ড অ্যালকোহল নিয়ে তারা জেনোয়াতে যাওয়ার কথা ছিল। নভেম্বর মাসের 3 তারিখ ক্যাপ্টেন ব্রিগস তার মাকে শেষ একটা চিঠি লেখেন এবং সেই চিঠিতে লেখা ছিল তাদের জাহাজের অবস্থা খুবই ভালো এবং তারা আশা করছেন খুব চমৎকার একটা জার্নি হবে জেনোয়ার পথে। মজার ব্যাপার হচ্ছে সে জেনোয়ার পথে জিব্রাল্টার প্রণালী হয়ে তাদের রুট ছিল, এবং একই পথে যে জাহাজটি তাদেরকে খুঁজে পায় অর্থাৎ ডেই গ্রেশিয়া, এই জাহাজটিও একই পথে নিউ জার্সি থেকে যাত্রা শুরু করে একই পথে জেনোয়াতে যাওয়ার কথা ছিল। এবং 8 দিন পরে তারা যাত্রা শুরু করে, কিন্তু তাদেরকে খুঁজে পায় কিন্তু মেরি সেলেস্ট কিন্তু জেনোয়া পর্যন্ত যেতে পারেনি। এক অদ্ভুত রহস্য, সেই রহস্য থেকে অনেক কিছু হয়েছে পরবর্তীতে। এই মেরি সেলেস্ট নিয়ে গল্প লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, সিনেমা লেখা বানানো হয়েছে। মোটামুটি এটাকে একটা প্যারানর্মাল ঘটনার একটা বিশাল বড় উদাহরণ হিসেবে তৈরি করা হয়েছিল। দীর্ঘ দিন যাবৎ এই ঘটনাটা, এই জাহাজটি নিয়ে অনেক রহস্য দানা বেঁধেছিল, অনেক ধরনের কথা প্রচলিত হয়েছিল। তো সব নিয়ে এবং এই ধরনের মিথগুলো বা এই ধরনের কথাগুলো যখন প্রচলিত হচ্ছে, সেই সাথে সাথে এটা নিয়ে কিন্তু অনেক গবেষণাও হয়েছিল এবং বলা হয়ে বের করার চেষ্টা করা হয়েছিল আসলে কি কি কারণে এই জাহাজটার ভাগ্যে এরকম ঘটনা ঘটতে পারে। এবং সেই কারণগুলোর ভিতরে ধরা হয়েছিল একটা, যেমন সাবমেরিন আর্থকোয়েক কিংবা ওয়াটার স্পাউটস কিংবা জায়ান্ট কোন স্কুইডের দ্বারা হয়তো অ্যাটাক হয়েছিল। এবং সর্বশেষ যে কারণটা ধরা হয়েছিল, যেটা বলা যায় ভৌতিক কারণ, প্যারানর্মাল কোন একটা কারণে। তো আমরা অনেকগুলো ব্যাখ্যা খুঁজেছি, আমরা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছি। এর ভেতরে একটা ব্যাখ্যা আপনাদের সামনে এখন তুলে ধরতে পারি, সেটা হচ্ছে ডক্টর আন্দ্রে সেলা নামে একজন গবেষক। তিনি এই মেরি সেলেস্ট, এই জাহাজটির যে ঘটনাটি ঘটেছিল, এইটার একটা সিমুলেশন তিনি করার চেষ্টা করেছেন। এবং আপনারা হয়তো বলিনি, সেটা হচ্ছে মেরি সেলেস্ট এই জাহাজটি ডি ন্যাচার্ড অ্যালকোহল নিয়ে যাচ্ছিল। এবং সেই গবেষক তিনি হচ্ছেন, গবেষণা করেন বিউটেন গ্যাস দিয়ে। বিউটেন গ্যাসকে তিনি কাঠের ব্যারেলের ভেতরে রেখে, তিনি হচ্ছে পরবর্তীতে এভিডেন্স পেয়েছিলেন যে সেই জাহাজের ভেতর 300 গ্যালনে লিক ছিল। এবং তিনি সেই পরীক্ষাটি করেন এবং সেই পরীক্ষার পরে তিনি জানান হয়তোবা একটা প্রেশার ওয়েভ টাইপ এক্সপ্লোশনের কারণে এই ঘটনাটি ঘটেছিল। প্রেশার ওয়েভ টাইপ এক্সপ্লোশনটা অনেকটা এরকম, এটা বিশাল একটা ফ্লেমের মতো সৃষ্টি করবে, কিন্তু এই এক্সপ্লোশনটা যখন হবে কোনো কিছু পুড়বে না কিংবা কোথাও কোনো আগুন লাগবে না, কিন্তু ভেতরে থাকবে প্রচন্ড কুল এয়ার এবং সেই এয়ারের প্রেশারে চারপাশে একটা এক্সপ্লোশন তৈরি হবে। এবং সেই এক্সপ্লোশনের কারণেই মেরি সেলেস্ট এই জাহাজের সমস্ত মানুষ মারা যায়, এরকম একটা ব্যাখ্যা তিনি দাঁড় করান এবং ব্যাখ্যাটা যথেষ্ট যুক্তিসঙ্গত। আমরা এরকম অসংখ্য অসংখ্য রহস্যের কথা আমরা জানি, সারা পৃথিবী জুড়ে রয়েছে এরকম অসংখ্য অসংখ্য মিস্ট্রি, অসংখ্য অসংখ্য রহস্য। এবং সেই রহস্যগুলো আস্তে আস্তে হয়তো আমরা সেই সমাধান বা সেই সলিউশনগুলো এসেছে সেগুলো হয়তো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। এবং আপনারা অর্থাৎ রেডিও ভূমি ভূত এফ এম হরর ক্লাবের মেম্বার যারা, সারা বাংলাদেশে যারা ভূত এফ এম হরর ক্লাবের খুলছেন, আপনার ক্লাব থেকে আপনি চেষ্টা করুন, আপনি জানার চেষ্টা করুন আপনার আশেপাশে সে প্যারানর্মাল ঘটনা বলতে যেগুলো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, প্রচলিত আছে, সেই ঘটনাগুলো আসলে কেন হচ্ছে কিংবা এই ঘটনাগুলোর পেছনে কি অন্য কোনো ব্যাখ্যা আছে, আপনি খুঁজে বের করতে পারেন। আপনার সাথের কোনো বন্ধু যিনি এই বিষয়গুলো সম্পর্কে গবেষণা করেন কিংবা যার এক্সপার্ট আছেন, তাদের সাহায্য নেন। আমাদের সাথে আজকে একটা হরর ক্লাব যুক্ত হয়েছে, কিছু আমরা পরবর্তী ঘন্টায় তাদেরকে নিয়ে আসবো আপনাদের সামনে, তাদের কাছ থেকেও আমরা এরকম কিছু কথা জানতে পারবো। আপনাদের হাতে থাকলো সেই রহস্য সমাধানের দায়িত্বটা। আমরা ফিরব আর একটা গান শুনে, এবং এই গানটাও খুবই চমৎকার, আমার খুবই পছন্দের একটা ব্যান্ড, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ড বলা যেতে পারে ওয়ারফেজ। এবং ওয়ারফেজের বেওয়ারিশ গানটি এই মুহূর্তে আমরা শুনবো। গান শুনে একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসব আমাদের আজকের ভূত এফ এম হরর ক্লাবের প্রথম গল্প নিয়ে, এবং তার আগে অবশ্যই আপনাদের লেখাগুলো নিয়ে। আপনারা লেখা পাঠাতে থাকুন, আপনার কথাগুলো পাঠাতে থাকুন ভূত এফ এম রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে, সেখানে ভূত এফ এম হরর ক্লাব নিয়ে একটা পোস্ট রয়েছে, সেখানে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথাগুলো। ফিরছি আপনার কথা নিয়ে, এই মুহূর্তে চলে যাচ্ছি গানে। রেডিও ফুর্তি এইট এফ এম আপনি শুনছেন এই মুহূর্তে ভূত এফ এম হরর ক্লাব। হ্যাঁ, সৃষ্টি আছে আপনার সাথে। আর আগেই বলেছি ভূত এফ এম হরর ক্লাবে আপনার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, আর অনেক অনেক গান হবে। একটু আগে যেমন শুনলাম খুব প্রিয় একটা গান, প্রিয় ব্যান্ডের ওয়ারফেজের বেওয়ারিশ, শুনলাম মিজানের কণ্ঠে। আমরা দেখছি একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে কিন্তু অনেক বন্ধু একদম সবার আগে যে কমেন্ট আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ওয়ারফেজকে নিয়ে জানিয়েছেন জাহিদ সজল। ইয়াসিরাত জাহান আছেন প্রতিদিনকার মতো, আপনি আজকেও সাথে আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রত্যেকদিনই আপনাকে দেখি কমেন্টে, ভাল লাগে। ফাহিম ফাইসাল তাসিন আছেন, লিখেছেন আই এম তাসিন ফ্রম কালীগঞ্জ। আশিক নীল আছেন, তিনি ভালোবাসার একটা কি বলে স্টিকার দিয়ে দিয়েছেন কমেন্টে, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। নীলমন হৃদয় আছেন, লিখেছেন ভাই মজা পাচ্ছে। আচ্ছা রিফাত মৃধা আছেন আমাদের সাথে, লিখেছেন যে তিনি এবং তার ছোট ভাই একসাথে শুনছেন এবং আশা করি আজকের ভূত FM হরর ক্লাব ভালো হবে। বানানের দিকে যদি একটু সতর্ক হন তবে কমেন্টটা পড়তে আরো অনেক বেশি ভালো লাগবে। হোয়াট এভার, সাথে আরো আছেন মোহাম্মদ বিপুল সচিব। আপনার বানানের কথা বলতে গিয়ে আসলে মনে পড়লো যে বানানের জন্য কিন্তু অনেক ধরনের বিভ্রাট হয়, ঠিক আছে। দেখা যাবে যে একই শব্দ একই কথা আপনি হয়তো জানাতে যাচ্ছেন, ভুল বানানের জন্য হয়তো টোটালি উল্টো একটা মিনিং চলে যায়, তাহলে কিন্তু মানে ক্ষেত্র বিশেষে কিন্তু সেটা অনেক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো বিপদ এড়ানোর জন্য হলো কিন্তু বানানের সতর্ক হওয়া প্রয়োজন। মোহাম্মদ হাসান আলী লিখেছেন আমার কমেন্ট পড়া হয় না কেন, আমি জানিয়ে দেব কেন আপনার কমেন্ট পড়া হয় না। আচ্ছা কাকে জানাবো, জানিয়ে দেবেন আমাদেরকে। আরো 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 অনেক অনেক বন্ধু স্টিকার স্টিকারে ভরা। জেরিন তাসনিম লিখেছেন হাই আমি জেরিন, শুনছি ভালো লাগছে। ভূত হান্টার জুয়েল, ওয়াও ভূত হান্টার জুয়েল আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমে একটা কালার কোড টাইপের কিছু একটা কোড লিখেছেন, যে কোডের মর্মার্থ আমি বুঝিনি। তারপরের কথাটি হচ্ছে ও ভাই আমি ভূত হান্টার জুয়েল গোপালগঞ্জ থেকে শুনছি। ও ভূত হান্টার জুয়েল, আপনার কমেন্ট কিন্তু অনেক রহস্যজনক, আশা করি আপনি আমাদের ভূত FM হরর ক্লাবে একদিন চলে আসবেন। আপনি একটা হরর ক্লাব খুলে ফেলুন, আপনার সাথের মানুষগুলোকে নিয়ে চলে আসবেন, আপনার সাথে অনেক কথা হবে। নয়ন খান ফ্ল্যাশ ব্যাক লিখেছেন ভাই প্লিজ পড়েন কি পড়ব। আর অনেক 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 মজার কমেন্ট আসলে ফেসবুকে ঢুকলে এবং পোস্টের নিচে আসলে কমেন্টগুলো দেখতে ভালো লাগে, পড়লেও ভালো লাগে, বোঝা যায় যে আপনি যুক্ত আছেন আমার সাথে এবং আপনার কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। আমারও জানিয়ে দিচ্ছি facebook.com/radiofoot এই ঠিকানায় আপনার কথাগুলো আজকের ভূত FM হরর ক্লাবের পেজে কমেন্ট করে জানিয়ে দেবেন। আরো আরো অনেক বন্ধু আছেন, অনেক অনেক কথা আছেন এবং কথাগুলো নিয়ে আমরা ফিরব এই মুহূর্তে আপনাদের জন্য আজকের ভূত FM হরর ক্লাবের প্রথম গল্পে আমরা যাব এবং প্রথম গল্পটি আজকের ভূত FM এর হরর ক্লাবের যে দুটো গল্প, দুটো গল্পই আমরা নিয়েছি ভূত FM এর যে বই বের হয় সেই বইগুলোর থেকে একটা বই থেকে। এই বইটির নাম হচ্ছে ভয়ের কবচ, ঠিক আছে। তো ভয়ের কবচ থেকে দুটি ভয়ের ঘটনা আমরা গল্প আমরা নিয়ে এসেছি এবং এই গল্পগুলো আজকে প্রথম যে গল্পটা সেই গল্পটির নাম হচ্ছে নাগরিত্ব। একজন বাংলাদেশি ভদ্রলোক, তিনি ছোটবেলায় ইন্ডিয়াতে পড়াশোনা করতে যান এবং সেখানে তিনি কিছু ঘটনার মুখোমুখি হন এবং সেই ঘটনাগুলোকে গল্পের আকারে প্রকাশ করা হয় ভয়ের কবচ বইটিতে। যিনি পাঠিয়েছিলেন ঘটনাটি তার নামটা আমরা পাইনি, কাজেই গল্পকারের নামটা বলতে পারলাম না, মূল ঘটনা যার আর কি সেই নামটি আমরা বলতে পারলাম না। নাগ নৃত্য আমরা শুনবো, এই গল্পটি খুবই চমৎকার একটা গল্প এবং গল্পের পর আমরা ফিরে আসবো আবার আপনার কথাগুলো নিয়ে। আর গল্প শোনার আগে আমরা যাবো ছোট্ট একটা বিরতিতে, একদম কোথাও যাবেন না, গল্পটা অনেক সুন্দর। গল্প বিজ্ঞাপন বিরতির পর গল্প শুনে আবার ফিরে আসবো আপনার কথাগুলো নিয়ে, কাজেই সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও FM যো ফুর্তি।
উনি যত অভিজ্ঞতা হয়েছে সেগুলো নিয়ে হয়তো একটা পুরো বই লিখে ফেলা সম্ভব, সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে অভিজ্ঞতাটা সেটা কথা বলা যায়। ঘটনাটা ঘটে বহুদিন আগে, আমার তখনও জন্ম হতে অনেক দেরি, সেই 1966 সালের কথা। বাবা বেশ দুরন্ত ছিল ছোটবেলায়, মাত্র 13 বছর বয়স থেকেই বাবা একা থাকতে শিখে গিয়েছিল। বাসা থেকে পালিয়ে চলে গিয়েছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়ার একটা হোস্টেলে থাকত বাবা, সেখানেই পড়ালেখা করত আর টুকটাক কাজ করত। যে হোস্টেলটায় বাবা থাকত সেটার একটা কা ছমছমে ইতিহাস আছে। আগে এখানে ছিল একটা শ্মশান ঘাট, খ্রিস্টানরা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ার সময় এখানের শ্মশান ঘাট সরিয়ে হোস্টেল তৈরি করা হয়। আমার বাবা তার খুব ভালো কয়েকজন বন্ধুর সাথে হোস্টেলে থাকত, এই গ্রুপটাকে আবার হোস্টেলের বাকি সবাই বেশ ভয় পেত। তাদের চলাফেরা ছিল যেমন বেপরোয়া তেমনি লেখাপড়ায় তারা ছিল অসাধারণ। ভালো রেজাল্ট করত দেখে টিচাররাও বাবাদের গ্রুপটাকে তেমন কিছু বলতেন না, বাবারও কিন্তু বখাটে ছিল না, বরং ওদের গ্রুপটা দুস্থ মানুষের সেবার জন্য অনেক কিছু করেছে। সে সময় ইলিয়ার বিহারে ভয়াবহ বন্যা হয়েছিল। সে বন্যায় বহু মানুষ ঘর ছাড়া হয়ে যান, হারিয়ে ফেলে ওদের সহায় সম্বল। বাবারা ঠিক করল ওরা স্কুলে একটা অনুষ্ঠান করবে, চ্যারিটি শো। অনুষ্ঠান থেকে যে টাকাগুলো উঠবে সেগুলো বন্যায় দুর্গত মানুষদের সাহায্যে দান করা হবে। বাবার দুজন নেপালি বন্ধু ছিল। নেপালের একটা ঐতিহ্যবাহী নাচের নাম হচ্ছে নাগ ড্যান্স বা নাগ নৃত্য। এটা যে কেউ করতে পারে না, কারণ এটা করার আগে সারা শরীরে আগুন ধরিয়ে দিতে হয়। বাবার নেপালি বন্ধুরা ঠিক করল ওরা এই অনুষ্ঠানে এই নাচটা দেখাবে। ওদের হাতে অনুষ্ঠানের আয়োজন করার মতো বেশি সময় ছিল না, শরীরে আগুন লাগিয়ে এই নাচ করার জন্য বেশ কিছুদিন আগে থেকে তৈরি হতে হয়। যেহেতু সেই সময় নেই, তাই টিচাররা ওদের বললেন সত্যি আগুন ব্যবহার না করে ইলেকট্রিক আগুন ব্যবহার করতে। সেটা দেখতে আসল আগুনের মতোই হবে, কিন্তু অত বিপজ্জনক হবে না। কিন্তু বাবার বন্ধুরা এতে রাজি হল না। ওরা বারবার করে বলল ওরা আসল আগুন ব্যবহার করতে চায়, কারণ সেটা দেখলে নাকি আরো অনেক বেশি চমক লাগবে। দেখতে দেখতে চলে এলো সেই অনুষ্ঠানের রাত। বাবার বন্ধুরা প্রথমে সারা শরীরে অনেক রকমের ক্রিম লাগিয়ে নিল, যেন আগুনের তাপে ওদের চামড়া পুড়ে না যায়। তারপর ওরা স্পেশাল সিল্কের একটা পোশাক পরল। ওরা স্টেজে ওঠার আগে বাবার বেশ ভয় লাগছিল, কিন্তু বন্ধুরা হাসি ঠাট্টা করে ওর ভয় কাটিয়ে দিল। কিছুক্ষণ পর বন্ধুদের ডাক পড়ল স্টেজে ওঠার জন্য। ওরা যাবার আগে বাবা ওদের বলল বেস্ট অফ লাক। বাবা স্টেজের সামনে দাঁড়িয়ে ওদের ড্যান্স দেখছিল। নাচটা সত্যি অসাধারণ, আর বাবার বন্ধুরাও নাচছিল একদম প্রফেশনালদের মতো। দর্শকেরা সবাই মুগ্ধ হয়ে নাচ দেখছিল। কিন্তু হঠাৎ করেই হানা দিল বিপদ। নাচতে নাচতে বন্ধুদের একজন সিল্কের পোশাক হয়তো একটু ছিঁড়ে গিয়েছিল। সে ছেঁড়া দিয়ে ওর চামড়ায় আগুন লেগে যায়। কিন্তু বাবার বন্ধুর সাহস ছিল বলতে হবে, সে এর মধ্যেও নাচ থামাল না। ও ভাবছিল এখন স্টেজ থেকে নেমে গেলে তো পুরো প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। ও ইশারা করে অন্য আরেকজন ড্যান্সারকে ডাকল। সে কাছে এসে চেষ্টা করল দর্শকের অগোচরে আগুন নিভিয়ে দিতে, কিন্তু এতে ফল হল উল্টো, ওর শরীরেও আগুন লেগে গেল। ওদের আরেকজন বন্ধুও চেষ্টা করল সে আগুন নেভাতে, কিন্তু সে আগুন তার শরীরেও ঝাঁপিয়ে পড়ল। দর্শকেরা ততক্ষণে বুঝতে পেরেছে যে কি হচ্ছে। ওরা তো ভয়ে চিৎকার দিতে শুরু করল। বাবা দেখল যে অনুষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, সাথে সাথে বাবা উঠে ওদের টেনে ব্যাক স্টেজে নিয়ে গেল। ব্যাক স্টেজে এসে বাবা আরেকজন শিল্পীকে বলল স্টেজে গিয়ে যেন অনুষ্ঠানটা চালু রাখে। বন্ধুদের দিকে তাকিয়ে বাবার চোখ ফেটে পানি বেরিয়ে এল। ওরা খুব খারাপভাবে পুড়ে গেছে। তাড়াতাড়ি ওদের সবাইকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়া হল। এদের মধ্যে একজন বাবার খুব কাছের বন্ধু ছিল। বাবা অ্যাম্বুলেন্সে তার হাত ধরে রেখে অছরে কাঁদছিল। বন্ধু যন্ত্রণায় এপাশ ওপাশ করছিল, কিন্তু দুঃখের বিষয় সে হাসপাতালে যাবার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এই জিনিসটা বাবাকে আজও খুব কষ্ট দেয়। এতদিন পরে কথাটা আমাকে বলতে গিয়েও বাবার চোখ ভিজে যাচ্ছিল। ওদের শ্মশানে নিয়ে যাওয়ার পরও খুব বেদনাদায়ক একটা ঘটনা ঘটল। ওদের শরীর আগে এতই পুড়ে গিয়েছিল যে কাঠে শরীর উঠাবার সময় ওদের মাংস খুলে খুলে পড়ে যাচ্ছিল। তার পরের কিছুদিন স্বাভাবিকভাবেই বাবার মন খুব খারাপ ছিল, কিন্তু এর মধ্যে ঘটনা এক অদ্ভুত দিকে মোড় নিল। কয়েকদিন পর হোস্টেলের একটা বাচ্চা খুব ভয় পেয়ে হোস্টেলের একজন খ্রিস্টান ফাদারকে ডাকল। ফাদার আসার পর বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলল, ফাদার ফাদার, ওরা তো এখনো ড্যান্স করছে। ফাদার এটা শুনে বেশি ভয় পেলেন না। তিনি নাকি খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন আর একদমই কুসংস্কারে বিশ্বাস করতেন না। কথাটা বাবার কানে এল। বাবারও বিশ্বাস হল না, কারণ তার বন্ধু মারা যাওয়ার মুহূর্তেও বাবা তার হাত ধরেছিল। এসব হতেই পারে না। বাবার এই ধারণাটা বেশি দিন টিকল না। এর কয়েক রাত পরে বাবার তার কয়েকজন বন্ধু সিনেমা দেখে ফিরছিল। সিনেমাটা বেশ লম্বা ছিল, তাই ফিরতে ফিরতে ওদের বেশ রাত হয়ে গিয়েছিল। চারিদিকে ঝুম অন্ধকার।
হঠাৎ সেই অন্ধকার রাস্তায় যেন আগুন জ্বলে উঠল। বাবা স্পষ্ট দেখল তার নেপালি বন্ধুরা নাচতে নাচতে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে গিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। ওদের সবার শরীরে আগুন জ্বলছিল। এই হোস্টেলে থাকার সময় বাবার আগেও কয়েকবার এরকম ভৌতিক ঘটনার অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু এর আগে বাবা কখনো এত ভয় পায়নি। বাবার সাথে যে বন্ধুরা সিনেমা দেখতে গিয়েছিল তাদের মধ্যে একজন হাউমাউ করে কেঁদে উঠল। সে নেপালি বন্ধুদের নাম ধরে ডাকতে লাগলো আর চিৎকার করতে শুরু করলো, তোরা কি করছিস, তোরা কি করছিস। বাবা তাড়াতাড়ি ওকে থামাল, বলল নেপালের বন্ধুরা এখন ওদের থেকে অনেক দূরে চলে গেছে, ওদের তাড়াতাড়ি পালানো উচিত এখান থেকে। পরদিন সকালে উঠে বাবা হোস্টেলের ফাদারকে ঘটনাটা জানাল। এবার ফাদার ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হলেন। হোস্টেলের সবচেয়ে দুরন্ত যে ছেলে, সে যদি ভয় পেয়ে থাকে তাহলে হয়তো আসলেই কিছু একটা ঘটেছে। বাবা একবার সারা রাত একা শ্মশান ঘাটে কাটিয়েছিল, একটু ভয় পায়নি। অথচ এখন ফাদার দেখলেন ভয়ে তার চোখ মুখ শুকিয়ে গেছে। ফাদারের একটু টেনশন হল, কিন্তু উনি বাবাকে অভয় দিলেন। সে রাতে ফাদার ঘুমানোর সময় এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। গভীর রাতে ওনার ঘুম ভেঙে গেল আর উনি দেখলেন একটা বিরাট লম্বা বিভৎস লোক দাঁড়িয়ে আছে তার সামনে। লোকটা হুঙ্কার দিয়ে বলল,
আমার 104টা বাচ্চা চাই, তুই কি নিজে থেকে দিবি না আমি কেড়ে নিব।
যে ফাদার কোন কুসংস্কারকে পাত্তা দিতেন না, সবাইকে সাহসী হতে বলতেন, তার চিৎকারে পুরো হোস্টেল কেঁপে উঠল। সব ছাত্ররা দৌড়ে ফাদারের ঘরে চলে এলো। ওরা এসে দেখে ফাদার মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হল। তারপর থেকে প্রায় প্রতিদিন এমন অসম্ভব সব ঘটনা ঘটতে লাগল। জ্বলন্ত নেপালি বন্ধুরা হোস্টেলের বিভিন্ন জায়গায় দেখা দিতে লাগল। ওদের মৃত্যুর রাতে যে জায়গায় স্টেজ করা হয়েছিল সেই জায়গায় ওদের সবচেয়ে বেশি দেখা যেত। হোস্টেলের সব ছাত্ররা একটা আতঙ্কের মধ্যে বসবাস করতে লাগল। এর মধ্যে বাবার ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। প্রথম যে রাতে বাবা ওদের দেখেছিল সে রাতে ও অনেক ভয় পেয়েছিল সন্দেহ নেই, কিন্তু এখন বাবার মনে চাচ্ছিল পুরনো বন্ধুদের আর একবার দেখতে। বাবা প্রায় রাতেই ও স্টেজের জায়গাটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত, ওদের দেখলেই বাবা কাঁদতে শুরু করত। ওরা বাবার কোনো কথায় সাড়া দিত না। হোস্টেলে আতঙ্কের রাত চলতেই থাকল। হোস্টেলের ভেতর একটা পুরনো কুয়া ছিল, সেই কুয়াটায় পড়ে দুজন বাচ্চা মারা গেল। সে রাতে ফাদারের ঘরে আবার সেই বিকট মূর্তিটা দেখা দিল, বলল,
দুইটা নিয়ে গেলাম, বাকিগুলো কখন দিবি।
এই খবর হোস্টেলে ছড়িয়ে পড়াতে অবস্থা আরো খারাপ হয়ে গেল। কেউ এখন দিনের বেলাও ঘর থেকে বের হতে চাইত না। ফাদার এই অবস্থা দেখে সবাইকে ছুটি দিয়ে দিলেন, বললেন সবাইকে কিছুদিনের জন্য বাড়ি ফিরে যেতে। এরপর হোস্টেলে সবাই যখন ফিরে এল সবকিছুই স্বাভাবিক হয়ে গেল। শুধু বাবার তার বন্ধুরা বয়ে বেড়াতে লাগল তাদের হারানো নেপালি বন্ধুদের স্মৃতি।
Exclusively on FusionBD.com.
হ্যাঁ, আপনি শুনছেন ভূত এফ এম হরর ক্লাব রেডিও ফুর্তি 88.8 FM এ। আপনার সাথে এই মুহূর্তে আমি আছি কে? হ্যাঁ, সৃষ্টি। আর আমার সাথে আছে অনেকগুলো বন্ধু। এই মুহূর্তে আমরা একটু আগে শুনে আসলাম গল্প নাগ নৃত্য। গল্পটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আজকে এখন পর্যন্ত আমরা প্রথম ঘন্টা প্রায় শেষের দিকে আমরা, আর এখন পর্যন্ত যে আয়োজনগুলো ছিল আপনার জন্য, আশা করি আপনার ভালো লেগেছে। আপনার সেই কথাগুলো আমাকে পাঠিয়ে দিন কেমন লাগছে। আর পাঠানোর ঠিকানাটা জানেনই তো, facebook.com/radio4t@radio.forti। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা আছেন আমাদের সাথে তাদের কথাগুলো একটু নিয়ে নিই তৃতীয় ঘন্টায়। অর্থাৎ আর একটু পরেই কিন্তু আমরা একটা হর ক্লাবের সাথে যুক্ত হব। আরও একটা ঘটনা আছে এবং রয়েছে পুরো সপ্তাহের আমাদের সবচেয়ে মজার ভূতের গল্পটা নিয়ে, আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক। কাজে অনেক মজার মজার জিনিস, অনেক মজার মজার আয়োজন আপনার জন্য অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে ফেসবুকটা একটু দেখে আসি। ফেসবুকটাতে যেটা দেখতে পাচ্ছি পোস্টে আমার সাথে আছে জাজু হোসেন, লিখেছেন, ভাই ভূত এফ এম শুনছি যশোর ছিকরগাছা থেকে এবং চলছে ভূত এফ এম হরর ক্লাব। অর্থাৎ আপনি ভূত এফ এম হরর ক্লাব শুনছেন। আরো আছেন আমাদের সাথে স্যাম তাহমিদ, লিখেছেন যে তার একটা অনুষ্ঠান খুব পছন্দের ছিল, আশা করি এই ভূত এফ এম হরর ক্লাব শুনতে থাকলে এটা আপনার পছন্দের তালিকায় চলে যাবে। অমিত দাস আছেন, লিখেছেন ফ্যাক্টরিতে বসে শুনছি, কাজ করছেন কি? যা কাজ করতে করতে, কাজ না করতে করতে, শুয়ে বসে যেভাবে ইচ্ছা আপনি শুনতে পারেন ভূত এফ এম হরর ক্লাব। আপনি যুক্ত হয়ে যেতে পারেন আমার সাথে আপনার ঘটনা নিয়ে এবং আমাদের কাছে যে ঘটনা আছে সেগুলো শুনতে শুনবেন, এবং আরো অনেক সুন্দর সুন্দর গান আছে। কাজে পুরো একটা বলে না যে একটা জম্পেজ আড্ডার জন্য, মুড়ি চানাচুর পেঁয়াজ মরিচ নিয়ে বসার মতো যে একটা বসা থাকে না, ঠিক সেরকম ভাবে একটা বসা হবে এই মুহূর্তে। মাহিনুর রহমান রাসেল আছেন আমাদের সাথে, লিখেছেন যে ভাইয়া ঘটনাটা খুব ভালো লাগলো কিন্তু ওইটা কি সত্যি বাস্তব? ঘটনাটা আমার কেন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা, আমরা পাঁচ বন্ধু মামিনসিং থেকে শুনছি। আপনি যদি ভূত এফ এম রেগুলার শুনে থাকেন তাহলে অবশ্যই ঘটনাটা ভূত এফ এম এ শুনেছিলেন। আগে বলেছি ভূত এফ এম এর সারা বছরের সেরা সেরা ঘটনাগুলো নিয়ে ভূত এফ এম একটা বই প্রকাশ করে এবং সেই বইটি বইমেলায় পাবলিশ হয়। সেই বই থেকে আমরা এই গল্পটা নিয়েছি। আমাদের সাথে আরো আছেন বিপ্লব, লিখেছেন ভয় লাগছে বাট অনেক ভালো লাগছে এবং সেজন্য কিন্তু আমরা বলছি উইথ মোর ফান এন্ড ফিয়ার। কাজে ভালো লাগা ভয় লাগা সবই যেন থাকে। আনিকা আছেন, সৃষ্টি ভাইয়া আমি খুলনা থেকে শুনছি, খুলনা খুবই প্রিয় একটা জায়গা আমার, খুবই সুন্দর একটা শহর, তাই না? আরো আছেন আমার সাথে মুক্ত মনা রাজু, তিনিও আছেন খুলনা থেকে। আমার মনে হচ্ছে আমি যেন সেই খুলনা শহরে এই মুহূর্তে চলে যেতে ইচ্ছা হচ্ছে, খুলনার এতগুলো মানুষ থেকে সেই শিববাড়ি মোড়, আরো আরো অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যা খুলনার মানুষজন, খুলনা থেকে একটা হরর ক্লাব আশা করছি খুব শীঘ্রই আমাদের ভূত এফ এম হরর ক্লাবের স্টুডিওতে। আর যা আর আমরান আছেন আমাদের সাথে, আরো আছেন ফাহিম ফাইসাল, তাসনিম শুনছি ভালো লাগছে সুন্দর, বিপ্লব লিখেছেন স্টোরিটা জাস্ট অসম ছিল, ওফ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আনকমন বয় ইফরাত, তিনি লিখেছেন সিলেট থেকে শুনছি, অনেক মজার লাগে কিন্তু ভয় এখনো পাচ্ছি না, লিখেছেন আচ্ছা সৃষ্টি ভাই আছে কি, রাসেল ভাই শোতে উপস্থিত থাকবেন কি, রহস্যই থেকে যাক না। আরো আছেন ফারহান সাদিক, সালমান সৃষ্টি ভাইয়া ভয়ের স্টোরি চাই, আরো আরো ভয়ের স্টোরি থাকছে অবশ্যই সামনের সপ্তাহে, কিন্তু খুব চমৎকার একটা গল্প থাকবে, এটা কথা দিচ্ছি যে খুবই চমৎকার একটা গল্প এবং খুব নাম করা একজন রাইটারের একটা গল্প, এবং বাংলাদেশ সাহিত্যের বাংলা ভাষায় যে কয়েকটা হরর গল্প লেখা হয়েছে তার ভেতর অবশ্যই একদম উপরের দিকে থাকবে, এরকম একটা গল্প থাকবে সামনের সপ্তাহে। ভূত হান্টার জুয়েল তো আগেই বলেছি তার কথা। আরো আছেন সঞ্জিন, সুমন, জুয়েল চৌধুরী, লিখেছেন রাজীবুল ইসলাম, রনি অনেকদিন পর শুনছি খুব ভালো লাগছে, কিন্তু ওই যে ভয় নাকি পাচ্ছেন না, আচ্ছা ঠিক আছে দেখি। নাসির আহমেদ, তিনি আছেন নোয়াখালী থেকে, ফাহিম জুবায়ের, নাইম খান জয়পুরহাট থেকে আছেন, আরো আছেন মোহাম্মদ মুইন হাসান, তিনি লিখেছেন কমেন্ট পড়তে ভুলো না যেন, ঠিক মনে পড়ে গেল যে অনেক আগে এরকম চিঠিতে রুমালে মানুষজন লিখে দিত যে ভুলো না আমায়, সেরকম ভাবে হয়তো তিনি জানিয়েছেন আমাদেরকে ভুলো না আমায়। সেই ভুলো না আমায় থেকে এই মুহূর্তে আমরা চলে যাই আবারও একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পর ফিরে আসব আপনার কথা নিয়ে, আপনার গল্প নিয়ে এবং আরো আরো নতুন নতুন কথা নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। বিরতির পর আমরা একটা, মানে এই বিরতিতে আমরা একটা গান শুনব, যেহেতু নভেম্বর মাস কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, খুব পছন্দের একটা গান, নভেম্বর মাসে বৃষ্টি হলে এই গানটা শুনতে ইচ্ছা করে। ঠিক ধরেছেন, গান শুনলো যে নভেম্বর রেইন, আজকে বৃষ্টি হোক না হোক আপনার মনের মধ্যে বৃষ্টি হয়ে যায়। শুনতে থাকুন রেডিও 4T, FM 2 4T।
হাটি হাটি পাপা সুরে সুরে সৃষ্টি গানের পিঠে গান টানে টানে গান হ্যালো হ্যালো আর যে কথা কি যে মিষ্টি সেই থেকে শুরু সপ্ত ফুর্তি আজ তাই গান গাই
অরিজিনাল চিজের সাথে চিজ পাপস, প্যাক শেষ হয় তবু মেটে না স্বাদ। চিজ পাপস, দিস ইজ রিয়েল চিজ।
আপনি শুনছেন রেডিও 48 FM, আর এই মুহূর্তে সৃষ্টি আছে আপনার সাথে, হ্যাঁ, ভূত FM হরর ক্লাবের আজকের আয়োজন নিয়ে তৃতীয় এপিসোড। এটি বৃহস্পতিবার এই রাতের এই সময়টাতে আমরা অনুষ্ঠান শুরু করি, আর শুরু করতে করতে শুক্রবারে পৌঁছে যাই, যেমনটা পৌঁছে গেছে এখন এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে এবং আপনার ঘড়িতে, আমার ঘড়িতেও সময় 12:15, অর্থাৎ শুক্রবারের 15 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, আরো 23:45 আছে। তবে তার আগে কিন্তু শুরু হয়ে যাবে ভূত FM, অর্থাৎ আজকে রাত 11:59 শুরু হয়ে যাবে ভূত FM উইথ আর্চার রাসেল। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে, আপনাদের অভিজ্ঞতা নিয়ে ভূত FM এর সাথে থাকুন। আর এই মুহূর্তে আমি দেখি ভূত FM হরর ক্লাবে আপনি কে আমার সাথে আছেন। মোহাম্মদ মুকুল ইসলাম আছেন আমার সাথে, লিখেছেন, আমি জামালপুর থাকি, খুব ভালো লাগছে। রা না, মানে একজনের নাম রা স্পেস না, মানে কি রা কিন্তু না, আচ্ছা যাই হোক, রা না, তিনি লিখেছেন, হাই ব্রো, আই এম ফ্রম খুলনা। ও খুলনা থেকে অনেক অনেক মানুষ লিখছেন আমাকে, ভালোই লাগছে। ভালোবাসার, ভালো লাগার জায়গা থেকে যদি কেউ লেখেন আরো বেশি ভালো লাগে। তবে তার মানে অবশ্যই এটা না যে খুলনা ছাড়া অন্য জায়গাগুলো পছন্দের না, খুলনার বাইরে যারা লিখছেন তাদের মানে তাদের জায়গাগুলো আমার অনেক পছন্দ। যাই হোক, আমাদের সাথে আরো আছেন আরিয়ান বণিক, লিখেছেন, আই লাভ ভূত FM, কিন্তু সেই বানান বিভ্রাট আমি বুঝে নিয়েছি, কিন্তু অনেকে হয়তো বুঝবেন না। লিখেছেন এস কে শাপা, আচ্ছা অদ্ভুত নাম। তিনি লিখেছেন, ভাইয়া আজ কোন ডাইনির কোন গল্প আছে কি? আজকে ডাইনির গল্প নেই, তবে আজকে ঘোস্ট শিপ নিয়ে কথা, গল্প ছিল ঘোস্ট শিপ নিয়ে। আমরা কিন্তু শুরুতেই ঘোস্ট শিপের কথা বলেছি, এক একদিন এক একটা নতুন নতুন বিষয় আসবে, তো সঙ্গে থাকুন, দেখুন নতুন নতুন অনেক কিছু হয়তো পাবেন। ফজলে রাব্বি শুভ লিখেছেন, অতুলনীয় খুব মজা লাগছে ভাইয়া। আহ, এরকম অতুলনীয় খুব মজা কমেন্ট পড়তেও কিন্তু আমার খুব 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 বেশি ভালো লাগে, আর খুব শব্দযুক্ত যে কোনো কিছু, পজিটিভ যে কোনো কিছু অনেক বেশি ভালো লাগার মতো। আমাদের সাথে আছেন জামালপুর থেকে মুকুল ইসলাম, আগেই পড়েছে, অনেকবার করে কমেন্ট করেছেন ঠিক ইয়াসিরাজ জাহানের মতো। তানজির আহমেদ লিখেছেন, রাজশাহী থেকে শুনছি এমজিআর রিফাত, তিনি লিখেছেন, ভূত FM ভালোবাসার একটি নাম। ঠিক তাই, সেই ভালোবাসা থেকে জন্ম নিল ভূত FM হরর ক্লাব, আর আপনি যুক্ত হয়ে যান আপনার ভূত FM হরর ক্লাব নিয়ে। হ্যাঁ, আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, যেমনটি জানিয়েছিল আমাদের মোহাম্মদপুরে আজকে আমাদের সাথে যে হরর ক্লাবটি যুক্ত হয়েছে, এবং এই হরর ক্লাবটির নাম হচ্ছে খুব চমৎকার একটা নাম, এমটি হাউসফুল হরর ক্লাব। তো সেই এমটি ভূত FM হরর ক্লাব এমটি হাউসফুল, তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ঠিক একটু পরেই তাদের সাথে যুক্ত হব, তাদের কথাগুলো শুনব, তার আগে আবারও একটু ফেসবুকের কমেন্টগুলো দেখে নিচ্ছি। আলোর পরশ লিখেছিল, ঘটনাটা ভালো ছিল, আনিকা, এবং আনিকার নামটাও কিন্তু আনি স্পেস কা, বা স্পেস দিয়েও কিন্তু নামের ভিন্ন ভিন্ন কি বলা যায় রূপান্তর করা সম্ভব, এটা বোঝা যায় আসলে ফেসবুক দেখলে। কুমার খান আছেন আমাদের সাথে, আরো আরো অনেক অনেক বন্ধু, এবং বেশ অনেকে কিন্তু ভুলুনা আমায় লেখে ভুলে ফেলেছেন, আমরা কাউকে ভুলবো না কথা দিচ্ছি। অভিশপ্ত আত্মা, তিনি কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, লিখেছেন, সৃষ্টি ভাইয়ার সাথে আছি আমি, রীতি, আচ্ছা ঠিক আছে, ওনার নাম আসলে রীতি এবং তার ফেসবুক নাম অভিশপ্ত আত্মা। লিখেছেন বরিশাল থেকে, ভালো লাগছে শুনতে, খুবই ভালো লাগলো, এত এত বন্ধু আমাদের সাথে আছেন। আমরা এমটি হাউসফুল নামে যে ভূত FM হরর ক্লাবটি আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের কথা শুনবো, তার আগে আবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানাবেন কিভাবে। ভূত FM @radiofurti.fm এই ঠিকানায় আপনি পাঠিয়ে দিবেন আপনার কথাগুলো, এবং সাবজেক্টের জায়গায় অবশ্যই লিখতে ভুলবেন না, হরর ক্লাব এই কথাটি লিখে আপনি পাঠিয়ে দিবেন আপনার কথাগুলো আমাদেরকে। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসব আমাদের সাথে আছে যুক্ত হওয়া হরর ক্লাবকে নিয়ে। কাজে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও 48 FM 240।
যদি নন স্টপ গান শুনতে চান, রেডিও 40 বাজান, 40 বাজান, 40।
আবার শুরু হলো দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1424। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.serarandhuni1424.com অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রাঁধুনি অ্যাপ। রেজিস্ট্রেশনের শেষ সময় 14 নভেম্বর 2017। বিস্তারিত জানতে দেখুন সেরা রাঁধুনির ফেসবুক পেজ। আজই রেজিস্ট্রেশন করুন আর অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা। দেখিয়ে দিন রান্নার লড়াইয়ে আপনি সেই অসাধারণ। সেরা রাঁধুনি, রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই।
রেডিও পার্টনার রেডিও 48 FM.
আচ্ছা, রেডিও 48 FM, আসলে এই যে ভূতেফা মরর ক্লাবের সেই প্রোমোটা শোনার পরপরই গলার স্বর যেন অটোমেটিক ওরকম হয়ে যায়। যাই হোক, একটু মজা করছিলাম আর কি। তো আমার সাথে যারা আছেন, যে সকল লিসেনার এই মুহূর্তে শুনছেন রেডিও 48 FM, শুনছেন বৃহস্পতিবার রাতের আয়োজন যেটা শুক্রবার গিয়ে শেষ হয় সেই ভূত এফএম হরর ক্লাব রেডিও 48 FM এ। আর ভূত এফএম হরর ক্লাবে প্রতিটা এপিসোডে নতুন নতুন হরর ক্লাব যুক্ত হয়। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে এমন একটা ক্লাব, এবং এই ক্লাবের ব্যাপারে একটা কথা বলে রাখি, সেই গত এপিসোডেও আমাদের সাথে যুক্ত হয়েছিল দুটি পুরাতন হরর ক্লাব। আজকেও কিন্তু আমরা সেই পুরাতন হরর ক্লাবগুলো থেকে একটাকে বেছে নিয়ে এসেছি, যদিও প্রতিনিয়ত মেইল পাচ্ছি এবং অনেক জায়গা থেকে মানুষ নতুন নতুন হরর ক্লাব খুলেছেন এবং তাদের অসংখ্য অসংখ্য রহস্যজনক ঘটনার আধার তাদের কাছে। সেই ঘটনাগুলো কিন্তু আমরা নিয়মিত পাচ্ছি। যারা পাঠাচ্ছেন হয়তো ভাবছেন যে আপনাদের ঘটনাগুলো পাচ্ছি না, কিংবা হয়তো আমরা ডাকছি না কেন। অবশ্যই আমরা সামনে এপিসোডগুলোতে আমরা আসবো। তবে ওই যে একটা কথা আছে না, পুরান চালে ভাত পারে, আমরা সেই পুরান হরর ক্লাবগুলোকে একটু নিয়ে আসি, যে তাদের অভিজ্ঞতাগুলো একটু আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তবে অবশ্যই যারা নতুন করে লিখছেন, গঠন করছেন, অবশ্যই থামবেন না, সামনের এপিসোডেই কিন্তু আপনাদের লেখা একটা গল্প আমরা অবশ্যই নিয়ে আসবো। আজকে আমার হাতে বেশ কয়েকটা গল্প আছে আপনাদের লেখা, এবং খুব চমৎকার চমৎকার গল্প। আগেই বলেছিলাম যে আপনাদের নিজেদের লেখা গল্পগুলো কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন, এবং সেই গল্পগুলো কিন্তু অনেকেই পাঠিয়েছেন, এবং সেই গল্পগুলো অনেক অসাধারণ। আজকে যদি সময় থাকে অবশ্যই একটা গল্পে আমরা যাব, আর যদি নাও থাকে এটা কথা দিচ্ছি আগামী সপ্তাহে, আগামী এপিসোডে অবশ্যই আপনার লেখা গল্প থাকছে আমাদের ভূত এফএম হরর ক্লাবে। আমরা আর কথা না পারি, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের যে হরর ক্লাবটি যুক্ত হয়েছে তাদের মেম্বারদের সাথে, যে হরর ক্লাবটি ভূত এফএম হরর ক্লাব এমটি হাউসফুল।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রায়হান মোহাম্মদপুর থেকে।
আমি সাজ্জাদ মিরপুর থেকে।
আচ্ছা, তো আপনাদের হরর ক্লাবের নামটা ভূত এফএম হরর ক্লাব
এমটি হাউসফুল?
আচ্ছা, তো এরকম একটা মজার নামকরণটা কে করেছেন?
আমি মূলত করছি, কারণ আমরা চাইছি যে আমাদের ভিতরে কিছু নাই, এরকম এক্সপিরিয়েন্স আমরা কখনো করি নাই। তো যখন ভূত এফএম থেকে হরর ক্লাবের জন্য অ্যানাউন্স করে, তখন আমাদের উদ্যোগটা আর কি আমি নেই। তো আমরা চাইছিলাম যে ইনটি মানে আমাদের মধ্যে কিছু নাই, আর হাউসফুল মানে আমরা এখান থেকে কিছু নিয়ে বেরোবো, অবশ্যই এখান থেকে একটু কিছু পাইছি। তো
ওয়াও, খুবই সুন্দর নামকরণের সার্থকতা। একটা আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম তখন হচ্ছে প্রশ্ন থাকতো নামকরণের সার্থকতা, আপনি কিন্তু একদম এ প্লাস সহ পাস করে গেলেন, আপনার হরর ক্লাবের নামকরণের সার্থকতা আপনি জানিয়ে দিলেন। যা হোক, নামকরণের পিছনে ইতিহাস আর কি। যা হোক, জানতে চাইবো, একটু ছোট করে জানতে চাইবো যে আপনারা এই যে ভূত এফএম হরর ক্লাব করার পিছনে কিভাবে আপনাদের চিন্তাটা আসলো মাথায়, বা ভূত এফএম কবে থেকে আপনারা শোনেন?
ভূত এফএম অনেক আগে থেকে শোনা হয়,
দুজনই।
তো মূলত এটা শুনতাম পরীক্ষা মাঝখানে, তারপরে ভ্যাকেশনের কোথাও গেলে, ভ্যাকেশনে গেলে তো আমরা রেকর্ড যেটা থাকতো ডাউনলোড করে ওটা নিয়ে যেতাম, যে মিস না করি। তো তখন তো আর ইয়াতে ছিল না, অনলাইন ব্রডকাস্ট ছিল না, তো তারপর ইয়া করতাম, বলবো?
হ্যাঁ হ্যাঁ,
তারপরে ইয়া করতাম। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা এরকম কিছু একটা করবো। তখন যখন ভূত এফএম থেকে এটা অ্যানাউন্স করা হলো, তো তখন মানে শক্তিটা ওইখান থেকে উৎপন্ন হয় যে আমরা আসলে কিছু করতে পারি।
আচ্ছা আচ্ছা,
যেখান থেকে মানে আমরা
ইচ্ছাটা ছিল আর কি, ভূত এফএম শুনতে শুনতে যখন হরর ক্লাবের কথা আসলো তখন আপনারা খুললেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের নিজেরা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রতি আপনাদের আগ্রহটা কিরকম?
সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা ছিল।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে, 2-3 বছর আগে, তো আমার নিজের বাড়িতে একটা ঘটনা ঘটছিল।
আচ্ছা,
তো ওই ঘটনার পর থেকে আমার আসলে এই জিনিসটার প্রতি,
প্যারানর্মাল ঘটনার প্রতি,
প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের প্রতি আমার একটা আগ্রহ জন্মায়।
ইন্টারেস্টিং, কি রকম ঘটনা ছিল সেটা?
এই ঘটনাটা ছিল এরকম যে আমার বাড়িতে রান্নাঘরের পাশে একটা আম গাছ ছিল। তো রান্নাঘরের চালটা ছিল টিনের, তো তো যখন আমের সিজন থাকতো তখন গাছে, হ্যাঁ, তো গাছে আম রাত্রিবেলা গাছ থেকে আম পড়লে ওই টিনের উপর পড়লে শব্দ হতো, তো ওই শব্দে আমাদের অনেকের ঘুম ভেঙে যেত। তো আমার যে বড় চাচি ছিল তো ম্যাক্সিমাম টাইম উনি আর কি জেগে যেতেন, তারপরে আর কি ওই আমগুলা কালেক্ট করার জন্য তো যাইতেন, ওই আমগুলা চালে পরে রান্নাঘরের পিছনে যা পরে থাকতো আর কি জম হইত। তো এরকম একদিন উনি বের হয়েছেন রাত্রিবেলা, তো টর্চ লাইনে বের হয়েছেন, তো ওইখানে রান্নাঘরের পিছনে যাইতে হলে একটা নারকেল গাছ আছে, ওই নারকেল গাছের চিপাতে যাইতে হয়। তো উনি যখন টর্চ আলোটা নারকেল গাছের দিকে ধরছেন তো উনি দেখতে পাইলেন যে আমার দাদি ওই আজকে রান্নাঘরের পিছনের দিকে যাচ্ছে। তো এরপর উনি তো এটা দাদিকে দেখার পরে তো উনি ভাবলেন যে উনি যখন যাচ্ছে আমি আর যা কি করবো, আমি শুয়ে পড়ি। তো উনি ঘরে যা শুয়ে পড়লেন। তো তারপর দিন সকালবেলা তো উনি যখন রান্নাঘরের পিছনে গেছে দেখে যে আমগুলা যেমন ছিল তেমনই আছে, মানে রাত্রে যে যতগুলো আম পড়ছে সবই আছে। তো উনি আমার দাদিকে জিজ্ঞেস করলেন যে আপনি যে রাত্রে গেলেন আপনি কি আম পান নাই? তো দাদি বলতেছে কই আমি তো রাত্রে যাই নাই, আমি আম পাবো কই থেকে? তো জিনিসটা চাচির একটা খটকা লাগে যে আমি দেখলাম ওনাকে রাত্রে বের হয়েছে, উনি বলতেছে আমি যাই নাই। তো পরে হয়তো ভাবছে যে ঘুমের ঘরে হয়তো দেখছে ভুল ধারণি কিছু একটা মানে। তো এরপরে ব্যাপারটার
আপনি কি তখন বাড়িতে থাকতেন?
হ্যাঁ, আমি বাড়িতে থাকি তখন।
আচ্ছা,
তখন আমি বাড়িতে থাকি, তখন আমার এসএসসি কমপ্লিট হয় নাই। তো এরপরে হচ্ছে তার কিছুদিন পরে, তিন চার তিন চার দিন পরে আমার দাদি একদিন তো মাঝ রাতে হঠাৎ চিৎকার করে মানে থেমে গেছে, সেন্সলেস হয়ে গেছে। তো আমরা সবাই তো হুড়মুড়ে ঘুম থেকে উঠা বের হয়েছি, বের হয়ে দেখি দাদি উঠানে পড়ে আছে। তো ওনাকে ধরে রুমে নিয়ে আসলাম, রুমে নিয়ে আসার পর প্রায় মাথা পানি ঢালতে ঢালতে তো এক থেকে দেড় ঘন্টা পরে ওনার সেন্স আসে। সেন্স আসার পরে তো কিছুক্ষণ পরে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি স্বাভাবিক হওয়ার পরে যে আসলে কি হয়েছিল, তখন দাদি বলল যে উনি যখন রাত্রে বের হয়েছে টিউবওয়েল পরে যাবে তো ওই নারকেল গাছের গোড়ার দিকে কেউ একজন দাঁড়ায় আছে, উনি দেখতেছে। তারপর উনি আস্তে আস্তে যখন একটু সামনে দিয়ে গেছে তখন ওনার চেহারা মানে যে দাঁড়ায় আছে জিনিসটা ওনার চেহারাটা দেখতে পারছে। তো ওনার চেহারাটা দেখে দাদি দেখে যে একদম সেম আমার দাদির মতো একজন দাঁড়ায় আছে। উনি যেরকম মানে
নিজের একটা প্রতিচ্ছবি উনি সামনে দেখছেন,
নিজের মতো একজন সামনে দাঁড়ায় আছে।
এইরকম একটা ঘুটঘুটে রাতের অন্ধকারে আপনি অন্ধকারের ভিতর একটা গাছের নিচে আপনি দেখলেন যে আপনারই মতো দেখতে একজন আপনার সামনে দাঁড়িয়েছেন, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আছে। তারপর
জি, আর এই জিনিসটা দেখার পরে দাদি জিনিসটা আর কি সহ্য করতে পারে নাই, তো চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে। তো এই ঘটনা যখন ঘটলো এরপরে তো যে চাচির যে ব্যাপারটা ছিল ওইটা তখন সামনে আসলো। তো দুইটা মিলিয়ে দেখলাম যে এখন চাচি যদি ওইটা যদি ইয়া হয়ে থাকে, চোখের ভুল হয়ে থাকে, তাহলে দাদি যেটা দেখলো এটা কি, তাহলে অবশ্যই কিছু একটা আছে।
তো এই ঘটনার পর থেকে আর কি আপনি?
হ্যাঁ, এই ঘটনার পর থেকে আমার আসলে খুব আগ্রহ জাগে যে এই জিনিসটা কি আমাকে দেখতে হবে।
আচ্ছা, তো তারপর কি আপনি?
প্রায় ট্রাই করতাম বাট আমি কিছু দেখি
না।
আমি মাঝে মাঝে রাত্রিবেলা উঠতাম বের হইতাম কিন্তু তেমন কিছু পাইতাম
না।
আর এর ঘটনার পরে আমার বাড়ির সবাই কিন্তু রাত্রে বাড়ি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছে।
আচ্ছা,
ম্যাক্সিমাম টাইম রাত্রে বের হয় না।
ঠিক আছে, আমরা এরপর আপনি হরর ক্লাবের প্রতি আগ্রহী হন, আমরা একটা ছোট্ট একটা বিরতিতে যাব এই মুহূর্তে, এবং বিরতি থেকে ফিরে এসে আমরা আরো কিছু কথা আছে তাদের সে কথাগুলো শুনবো, এবং বিরতির সময়টাতে কোথাও যাবে না, আমরা খুব চমৎকার একটা গান শুনবো কুইনের দ্য ইনভিজিবল ম্যান, আম দ্য ইনভিজিবল ম্যান, খুব চমৎকার একটা গান, এবং এই গানের শেষে ফিরে আসবো আপনার কথাগুলো নিয়ে এবং আমাদের হরর ক্লাবের আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে হরর ক্লাব তাদের অভিজ্ঞতা নিয়ে, হরর ক্লাব হিসেবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তাদের অভিজ্ঞতা সেই কথাগুলো নিয়ে ফিরবো খুব ছোট্ট একটা বিরতির পর গান শেষে। অবশ্যই সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেড এফ এম, ডু ফুর্তি। I'm the invisible man.
ফুর্তি।
ভেঙে মরে ঘরের যাবি নিয়ে যাবি কি আমার।
কি রে সারা, তুই কাল আসলে নাচবি?
মা, কলেজে লাস্ট প্রোগ্রাম, আমার সব বন্ধুরা পারফর্ম করছে, রাফি, জেনি, ইসমা সবাই।
কিন্তু তোর শরীরের এই অবস্থা?
কেন চিন্তা করছ মা, স্টে সেফ আছে না?
এবার পিরিয়ডের দিনগুলোতেও চলবে এই পাল্লা দেয় আনন্দ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি স্টে সেফ স্যানিটারি ন্যাপকিনে রয়েছে 5 স্তরের সর্বোচ্চ সুরক্ষা। এর সুপার অ্যাবসর্বেন্ট পলিমার লিকুইডকে জেলে রূপান্তর করে প্যাডের ভিতর আটকে রাখে, যাতে তুমি থাকো দিনভর সুরক্ষিত। স্টে সেফ, সব আনন্দে পাল্লা দাও।
হ্যাঁ, আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.5, আর এই মুহূর্তে সৃষ্টি আছে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে। ফেসবুকে দেখতে পাচ্ছি অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, অনেকেই লিখছেন তাদের কথাগুলো। সালমান আহমেদ লিখেছেন, কমেন্ট পড়লে আরো ভালো লাগবে। যশোর থেকে তিনি লিখেছেন, খান সাহেব তিনি আজকের ভূতটি নারকেল গাছের ভূতের ছবি পাঠিয়ে দিয়েছেন। নারকেল গাছের ভূত কিন্তু নারকেল গাছে নেই, ঘাসের ভিতর মনে হচ্ছে না। আলোর পরশ তিনি লিখেছেন রাজশাহী থেকে, কদিন আগে কিন্তু রাজশাহী ছিলাম, আমি গিয়েছিলাম সেখানে চণ্ডীপুর গ্রামে, সেখানকার কিছু লোকাল কিছু মানুষজন, তারা একটা হরর ক্লাব খুলেছে এবং তাদের সাথে কিন্তু হ্যালোইনের দিন পদ্মার পাড়ে একসাথে আমরা ফেমি শুনেছিলাম। আরো আরো অনেকেই আছেন। হাসপাতালের ঘটনা শুনতে চাই, হাসপাতাল নিয়ে ঘটনা থাকবে, অবশ্যই সামনের দিকে থাকবে, আমরা দেখি যে এরকম গল্প। এবং আমার হাতে কিন্তু এই মুহূর্তে আসলে একটা হাসপাতালের গল্প আছে, যেটা হরর ক্লাবের একজন লিসেনারি পাঠিয়েছেন রাজশাহী হরর ক্লাব থেকে, তারা আমাদেরকে মেল পাঠিয়েছিলেন। আপনার মেল কিন্তু পেয়েছি আমরা, এই এপিসোডে আমরা চেষ্টা করব এই ঘটনাটা বা এই গল্পটা আর কি নেওয়ার জন্য। তো আমরা কথা বলছিলাম যে হরর ক্লাবের সাথে, মোহাম্মদপুর থেকে যে হরর ক্লাবটি এসেছে, আমরা আবার তাদের কথা ফিরে যাচ্ছি। আমরা একটু আগে শুনছিলাম একজনের কথা, যিনি তার গ্রামের বাড়িতে তার দেখা একটা ঘটনা শুনে প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রতি আগ্রহী হন। তবে এই ক্লাবের যিনি উচ্চোক্তা, তার কাছ থেকে শুনবো যে আবারও তার অভিজ্ঞতার কথাগুলো। আপনার নামটা আরেকবার বলবেন।
আমার নাম রায়হান।
হ্যাঁ রায়হান, আমরা শুনি। আপনি তো এই যে আপনার বন্ধু ঠিক এরকম একটা ঘটনার মাধ্যমে হরর ক্লাবে যুক্ত হল, আপনার আগ্রহটা কিভাবে তৈরি হয়েছিল?
আসলে মূলত এগুলো শোনার পরে সবাই বলতো আয়সা যে আমরা এভাবে ভিজিট করতাম, এখানে যেতাম, মানে ভূতের সময় এসে বলতো।
আচ্ছা আচ্ছা।
তো তখন আমি বললাম, মনে মনে ভাবলাম যে আসলে আমরা তো এরকম কিছু করতে পারি, তো তখন উদ্যোগটা নিয়ে যখন এটা অ্যানাউন্স করলো তখনই বললাম যে তোমরা কি রাজি? তো কয়েকজন বললো না বাবা আমি যাব না, আমার ভয় লাগে। কয়েকজন বললে যা, সমস্যা নেই, আমি তো আসি।
মানে আপনারা কোথাও এক জায়গায় যাওয়ার প্ল্যান করেছিলেন?
হ্যাঁ, যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এই যে একজন এক্সাম থাকে, কারো প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, আমাদের আবার ওই উপস্থিতির উপর নাম্বার দেয়, তো সেই জন্য কেউ ক্লাস মিস দিতে চায় না আর কি।
আচ্ছা।
তো এরকম হওয়ার পরে আমার বাসার পাশেই, আমার বাসাটা হলো বসিলা ব্রিজ পার হয়ে টাওয়ারের নিচে, তো ওই বাসার পাশেই একটা বাসা ছিল অনেক পুরাতন, পুরাতন মানে বিড়ি হওয়ার সময়, কিন্তু ওই বাসায় কেউ থাকতো না কোন একটা রিজন, সেটা আমাদেরকে জানতে চাইছে, কেউ বলে না। হয়তো কেউ বলে যে একজন সুইসাইড করছে চলে গেছে, কেউ বলে যে বাসা ভাড়া দেয় না চলে গেছে, বাড়িওয়ালা আর লাগায়নি, মানে তালাটা আর খুলে নেই আর কি। তো এরকম আমরা একদিন বললাম যে এখানে চলো আমরা যাই, এখানে শব্দ শোনা যায়, কি শোনা যায়, কিন্তু বাসাটা দেখলেও ভয় লাগবে আপনার, চারপাশে যে গ্লাস, গ্লাসগুলো ভাঙা, দরজা ভাঙা, দরজার মতো কূপ দেওয়া। তো এরকম আমরা বললাম, তো আমার সাথে সবাই এগ্রি করলো না, বললো যে না যাবো না। তখন সাজ্জাদ আর মামা আমরা তিনজন মিলে গেলাম রাতে, তো রাতে এখানে গেলাম 12টা বাজে সারা ব্রিজে হাঁটলাম, তখন বললাম 12টা বাজে তো মানুষ চলে, মানুষ যখন কম চলবে তখন যাই। তো তখন প্রায় 2টা বাজে, তখন নাই রাস্তা খেলে কয়েকটা কুকুর ভুক ভুক করে, আর মাঝে মাঝে 3-4টা সিএনজি শো করে যায়। তো আমরা ওখানে দাঁড়াইলাম, তো দাঁড়ানোর পর একবার উঁকি মারি, একবার কেউ গান গায়, তো কোনো রিসপন্স নাই। তো তারপর আমরা অনেকক্ষণ থাকলাম, থাকার পর
আপনি শুনেছিলেন যে ওই বাড়িতে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে,
শব্দ হয়, ইয়া হয়,
মানে বাড়ির বাইরে থেকে আর কি শব্দ শোনা যায়,
কিন্তু আমরা ঢুকি নাই কারণ তালা মারা ছিল, যদি ভাঙি পড়ে আবার আমাদের সিকিউরিটির কারণে আমরা ওখানে ঢুকি নাই।
বাড়িতে কি লোকজন থাকতো?
না, লোকজন থাকতো না, এখনো থাকে না।
আচ্ছা।
স্টিল এখনো তালা লাগানো। তো এরকম হওয়ার পর পরীক্ষা শেষ হলো, তা পরীক্ষা শেষ হওয়ার পর মামা বাড়ি চলে গেল, তখন আমি একা। তো একা বাসায় এমনি ঘুমাই, সবসময় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাই। তো সেদিনও কি ফেসবুক চালাতে যেতে ঘুমাই গেছি বিছানা। তো ঘুমানোর পর হঠাৎ করে মাঝরাতে ঘুম ভাঙলো, নিজের কি কেন খুব অস্বস্তি লাগতেছিল। তো তখন ভাবলাম যে অস্বস্তি লাগতেছে কেন, ফ্যানটাও বন্ধ ছিল, মানে ফেসবুকিং করতে করতে ঘুমাই গেছিলাম বিছানা, ফ্যানটাও যে অন করবো ওই অলস করি নাই। তো জ্বালানো শব্দ, ভয় লাগে সবসময় লাগে ঘুমে, আর সবসময় আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই যেন আমার ভয় না লাগে। তো সেদিন কাঁথাটাও দেয় নেই গায়ে, তো শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পর মাঝরাতে উঠে গেলাম, দেখছি খুব অস্বস্তি লাগতেছে। তা অস্বস্তি লাগলে ঘুম থেকে উঠেই আমাদের এখন যে অভ্যাস মোবাইলটাকে খুঁজি, তো মোবাইলটা খোঁজার জন্য হাতটা নিচে দিলাম। তো হাতটা দিয়া যতই নিচে দিই তা হাত ততই নিচে যায়, তখন তো কিরকম লাগলো, তখন হাতটা নিচে দিয়ে দুই হাত দেখে আমার নিচে পড়ে গেল। তো দুই হাত দিয়ে পিছনে নিচ দিয়ে দুই হাত ধরলাম, তো তখন মানে আমার খুব
মানে আপনি আর কি অনুভব করলেন যে আপনার শরীরের নিচে বিছানা নাই,
হ্যাঁ ফাঁকা অংশ, মানে আমি নিজ দিয়ে নিজে হাত ধরলাম। তো ধরার পর আমার খুব ভয় লাগলো, আমি খুব চিল্লাইলাম কিন্তু চিল্লানোর কোনো রেসপন্স পাইলাম না। আর আম্মু বাড়িওয়ালাকে বলেই গেছিল যে আমার ছেলে তো একটু ভয় পায়, তো আপনি দেখেন যদি ও ডাকে তাহলে আসেন। আমি কিন্তু এত চিল্লাইছি, গলা ফাইটে চিল্লাইছি কিন্তু কোনো রেসপন্সই পাইনি। তো এরকম ছুড়া পড়লাম, ছুড়া পড়ার পরে তো দেখতেছি সামনে আমার চোখের সামনে একটা লাল বাতির মতো এরকম গেল, যা জ্বালানা পর্দার কাছে কিছুক্ষণ লড়লো, লড়ার পরে যখনই চলে গেল আর তখনই আমি ধূপ করে বিছানাতে পড়লাম। পড়ার পরে আমি আর কিছু না করে মোবাইল টোবাইল না নিয়ে দৌড় দিয়ে গেলাম, গেটটা খুলে বাড়ি এলাম ওইখানে। তো তারপর ওনারা আসলো, দেখলো যে জ্বালানা খোলা কিনা, কিন্তু জ্বালানা আসলে খোলা ছিল না, ফ্যানও ছাড়া ছিল না, তাহলে পর্দা নড়লো কেন? পরে আন্টি এটা ওটা বুঝাই দিচ্ছে যেন আমি ভয় না পাই, কিন্তু আমার মনে তো ভয় ঢুকে গেছে।
এই ঘটনাটা কি আপনার সেই বসিলার সেই বাড়িতে তারপরেই ঘটনাটা?
হ্যাঁ ওইটার পরেই শুরু হয়েছে এটা, এর আগে কোনোদিন আমার কোন এরকম এক্সপিরিয়েন্স ছিলই না।
কিন্তু আপনি যে ওই যেটা বলছেন যে মাঝে মাঝে আপনার ভয় পাওয়ার একটা অভ্যাস আছে,
ভয় পাওয়ার অভ্যাস,
ভয়টা কিরকম যে আপনার সবসময় অন্ধকারে থাকলে বা ওই যে ভয়টা, কিন্তু আপনি কখনো কোনো কিছু দেখেননি কিন্তু একটা ভয় কাজ,
ভয় থাকে, মনে হয় যে পিছনে কেউ আছে বা শু করে পিছনে শব্দ যায়। আর আর কি আমার আম্মু বলে দিছে যে কোনো শব্দ হলে পিছনে তাকাবো না, তো ওই ভয় আমি আর পিছনেও তাকাই না। তো এরকম হয় দৌড় দেই, এমনকি ইভেন সত্যি কথা বলতে যে লজ্জার কিছু না, রাতে আমি টয়লেটে গেলাম, আম্মুকে গেটের সামনে দাঁড়া করে এরপরে থেকে টয়লেটে যাই, তাছাড়া আমি যাই না।
ওই ঘটনার পরে?
ঘটনার পরে, ঘটনার পরে।
আচ্ছা, তো এই ঘটনার পর তারপরে আপনারা মানে এই আপনাদের হরর ক্লাব এমটি হাউসফুলের এটা প্রথম স্টেপ ছিল হচ্ছে বসিলার সেই বাড়িটাকে নিয়ে, তো আপনারা সেখানে গিয়ে কোনো কিছু
পাইনি কিন্তু তারপরে এটা শুরু হয়েছে
আপনার? হ্যাঁ,
তারপরের দিন আবার আমি আমার ফ্রেন্ড সাজ্জাদকে নিয়ে আসছিলাম, যে আমি তো চিকন চাকন মানে যাই হোক মোটা, কিন্তু আমার থেকে তো ওর দ্বিগুণ, আমার যদি ভাসাইছে তাহলে ওরে তো আর ভাসাইতে পারবে না, ওই কনসেপ্টে আমি ওকে নিয়ে আসছি। তো সেদিন রাতে এরকম হয়েছে, আলো আসছে, তো ওরে আমি ডাকতে ডাকতে মানে হাঁপায় গেছি, তাও ও উঠে নেয় লাস্টে।
প্রশ্ন মানে এটা জানি না কতটা প্রাসঙ্গিক হবে, আপনি যখন সে ভাসছিলেন
জি
আপনার বন্ধুটি কি তখন আপনার থেকে?
না না, তখন পরের দিন ভাসি নেই।
আচ্ছা,
পরের দিন খেলে ওই আলোটা আসছিল কিন্তু পর্দাও লড়ছে, আমি ওরে ডাকছি যে উঠো সাজ্জাদ, তুমি তো বিশ্বাস করলে না, আমি কালকে তোমায় বললাম আজকে তোমার দেখার জন্য নিয়ে আসছি দেখো, তো ও টেরি পেল না, ও আর ওই কাছে ঘুমায় গেছে।
মানে আপনি তাকে
অনেক ধাক্কাধাক্কি করছি কিন্তু উঠে নেই।
বেশ স্ট্রেঞ্জ ঘটনা কিন্তু আসলেই। তো এইটার পরে আপনাদের হরর ক্লাব থেকে মানে আপনারা হরর ক্লাব থেকে আপনারা যে একটা অনুসন্ধানে গেলেন, তারপর আপনার লাইফে এরকম একটা ফিডব্যাক আসলো, আর কারো লাইফে কি ওই ঘটনার পর আর কারো জীবনে?
না, ওদের কারো কিছু হয়নি কিন্তু আমার এরকম হয়েছে। তো এরা বলার পর আমি এই সমস্যা পরে আম্মু তারপর দিন সাজা দুদিন থাকে, তারপরের দিন আম্মু আবার বাসায় হুজুরের পানি হুজুরের কাছ থেকে পড়া পানি নিয়ে আসে।
আচ্ছা, তো তারপর আর কি যে কোনো ভাবেই হোক না কেন সেই সমস্যাটা আর কি দূর হয় বলে আপনার মনে হয়? আপনি আর সেই ভয়টার পান নাই?
পাই না, পাই এখনো এক ভয় লাগে যে এখন আসছি, আমি চিন্তা করতেছি বাসায় যে আজকে একা থাকবো কিভাবে।
না, আশা করি আজকে আপনার বাসায় যেতে কোনো সমস্যা হবে না, আমরা ভূত এফএম হরর ক্লাব থেকে আপনার বাসায় পৌঁছানোর দায়িত্বটা অন্তত আমরা নিতে পারি। তো এরপর আপনাদের হরর ক্লাবের আর কি ধরনের?
এরপরে এই কাহিনীর পরে তো ঈদ আসছে, ঈদের পরে বাড়িতে গেছি, তো মামারে তখন এইসব বললাম, মামা বললো চুপ করো, আমার মতো একটা সাহসী মানুষ থাকতে তুমি এই কথা বলো, চলো তোমার আজকে আমাদের মেডিকেলের পাশে পুরাতন মানে কেন্দ্রীয় কারাগার মানে ওখানে যে কারাটা আছে ওইটার পাশে আগে চাকঘর ছিল, চাকঘর বলতে লাশ কাটা ঘর যেটা আর কি ময়নাতদন্ত করে, আমাদের রংপুর ভাষায় সেটাকে চাকঘর বলে।
আচ্ছা,
তো ওইখানে বলে যে এই হয় সেই হয়, চলো আজকে তোমায় নিয়ে যাই, আজকে তাহলে ভয় ভেঙে গেলে আর জীবনে তুমি ভয় পাবো না। তো একবার মন বলে যাই, একবার বলে যাই না, তো সাহস করলাম যে ভয়টা যদি ভেঙে যায় তাহলে তো এরকম বিভিন্ন ট্যুরে যাইতে পারবো, সমস্যা নেই। তো ওই সাহসে গেলাম ওনাদের সাথে। তো আমরা তখন চারজন ছিলাম, মামা, মামার দুই ফ্রেন্ড আর আমি। তো গেলাম, যাওয়ার পর আস্তে আস্তে ওই ঘরটার সামনে গেলাম। তো ঘরের সামনে যাওয়া তো একজন আর কি লাইটার নিয়েছিল সাথে, কারণ বসত আমরা আবার ভাবছিলাম যদি বেরো হয় লাইটারের আগুন জ্বালাইলে তো হয়তো সামনে থাকবে না। তো সেই জন্য তো হঠাৎ আমরা ভিতরে দৌড়াদৌড়ি করলাম, মানে আমাদের আর তখন কোনো ফিলিংস নেই যে আসলে এখানে কিছু আছে। তো এটা হওয়ার পর লাইটার কখন যে পড়ে রাখছে কেউ খেয়াল করেনি। তো তখন আমরা যখন বললাম হাসা ঠেসা করার পর আমরা চল ব্যাক করব, যে দূর এখানে কিছু নেই, আমাদের এটা ব্যর্থ হইলো, মানুষের কথা মিথ্যা। যখনই ব্যাক করার উদ্দেশ্যে আমরা ব্যাক হইলাম, পিছনে এখন দেখি গাছ কি শব্দ আর কি যে জোরে লড়তেছে, মানে তখন আমরা বললাম কিরে কে লড়াই রে, পিছনে ঘুরে দেখি না ঠিক আছে। এখন আমরা যখন ব্যাক করছি তখন তার পিছনে আবার দেখি আবার ওই একই রকম একই শক্তিতে লড়তেছে আর ঝনঝন আওয়াজ হইতেছে। তো এখন এরকম হওয়ার পর যে পাশে থাকে সে পাশে হয় না, তার পিছন পাশে হয়। তো এরকম হওয়ার পর এখন মিতু মামা যে সাহস দিছে তো উনি এখন ঘাবড়ায় গেছে। তো ওনার ঘাবড়ানো দেখে আমাদের তিনজনের যা অবস্থা হয় আর কি, আমরা তো এখন ওরে বাবা এরকম শুরু করে দিছি। তো এরকম এক পর্যায়ে হইলো যখন আমরা ভয়টা বেশি পেতেছি তখন এখন দেখতেছি চারপাশের গাছই লড়তেছে। তো তো এখন কিছু করার নেই, এখন কি করবো, একদম এমন পর্যায়ে এখান থেকে দৌড়াতে গেল আপনার দুই মিনিট দৌড়ে, তারপর একটা দেয়াল আছে দেয়ালটা টপকে যেতে হবে। তো করলাম মাঝখানে আসলাম, তো এখানে একজন সুরাজ দৌড় তুল করলো, এরা পড়ার পর মানে কিছুক্ষণ বন্ধ হইলো, তখন আমরা ব্যাক করবো। কিছুক্ষণ পর আবার এর থেকে বেশি জোরে হইলো, এখন আরো বাতাস, বাতাসে গাছ লড়ে শব্দ করে, গাছ এরকম এরকম করতেছে, মানে এমন জোরে মানে নিজের চোখে কেউ না দেখলে আসলে বিশ্বাস করতে পারবে না ওই সময় যে কি সিচুয়েশনটা ছিল। তো এখন এর মাঝখানে একটা ইয়া হয়েছে সেটা বলবো না। তো এইটার মাধ্যমে তারপর আমরা কোন রকম আসলাম, আসার পর দেয়াল থেকে আমরা যখন তাড়াতাড়ি দৌড়া পার হয়ে যাবো, আমরা তিনজন পার হয়ে গেছি আর একজন পার হইতে পারিনি। তো এখন আমাদের মনে কোশ্চেন ছিল কি রে ও কই, আমরা এখন কেউ সাহসও পাইতেছি না যে যায় নিয়ে আসবো বা ওনাকে ডাক দিতেও পারতেছি না। আমরা রাস্তার এইপারে চলে আসছি, মানে নতুন বিল্ডিং এর কাছে চলে আসছি। তো এখন আমরা তো কেউ মানে উনি কথাও বলে না কিছুও বলে না, তো যাই দেখি মানে কেউ সাহস পাইতেছে না যাইতে। তো পরে লাস্টে বললাম যে চলেন যাই, যদি মরি তাহলে ওনার লাইকে মরবো, কেন আমরা যাই সবাই। আবার কে জানি বলছিল যে এখান থেকে চলে আসছি, ব্যাক হইলে কিন্তু আরো বেশি ক্ষতি হবে, এই জন্য যায় না। পরে বললাম যে আচ্ছা যাই হোক, ওর একা ক্ষতি করে তো লাভ নেই, তাহলে আমাদের এমনিতে জবাব দিয়ে করাই লাগবে, আমরা যাই। তো যখন গেলাম দেখি যে দেয়ালে উনি ঝুলে আছে, ওই অবস্থায় সেন্সলেস হয়ে আছে। তারপরে যখন নামাইলাম, তখন নামাইলাম মানে ওনার ধরতে গেছি, তখন দেখি ওনার পায়ে হাঁটু শিলা, তারপরে যে বুকের এখানে দাগ,
সেন্সলেস হয়ে গেছে,
ওই ঝুলন্ত অবস্থায় সেন্সলেস।
আপনারা তাকে নিয়ে আসলেন?
বাসায় নিয়ে আসলাম, বাসায় তো তারপরে যা হয় আর কি।
আচ্ছা আচ্ছা, তো এমনিতে কিন্তু আপনার সাথে আমার মনে হচ্ছে যে ভূতের গল্প ছাড়া এমনি তো আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগবে, আপনার কথা খুবই চমৎকার, খুবই ভালো লাগে। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওই ঘটনার পরে অর্থাৎ মানে ওই সময়টাতে যে এই যে বাতাস বা এই যে এরকম একটা নাড়ার মানে গাছ নড়ছিল, এটা তো ঝড়ের কারণে হতে পারে
না? আসলে ওই সময় ঝড় থাকবে কিভাবে, ওই যে ঝড় থাকতো তাহলে আমরা আসার আগে স্যান্ডো গেঞ্জি মানে পাতলা গেঞ্জি পরে আসতাম না, কারণ ইয়া ছিল, খুব
গরম ছিল,
গরম ছিল, কিন্তু বাতাস হয় না অনেক সময়, দেখবেন যে গাছের পাতাও লড়ে না।
আচ্ছা, যাই হোক, পৃথিবীর ইতিহাসে আসলে অধিকাংশ রহস্য আমার কাছে মনে হয়ে থাকে, এটা কদিন আগে আপনি জানেন যে ভূতের ফার্ম হরর ক্লাব নিয়ে এই অনুষ্ঠানটা করার পিছনে আসলে অনেক অনেক শ্রম যায় রিসার্চের পেছনে এবং ঘটনাগুলো যেগুলো মিস্ট্রিগুলো জানার পেছনে। তো এ নিয়ে আমি অনেকের সাথে কথাও বলি, তো একজন আমাকে একটা খুব ভালো কথা বলেছেন যে আসলে অনেক কিছু মিস্ট্রিয়াস মনে হয় ল্যাক অফ এভিডেন্স এর কারণে, পর্যাপ্ত এভিডেন্স না থাকার কারণে হয়তো সে বিষয়গুলো ঠিকভাবে পরিমাপ করা সম্ভব হয় না। তো যাই হোক না কেন, ঘটনাগুলো খুব মিস্ট্রিয়াস এবং আপনার জীবনে বুঝতে পারছি অনেক মিস্ট্রিয়াস এরকম ঘটনা ছিল। হরর ক্লাব গঠন করার পরে আপনার জীবনে এই ঘটনাগুলো আরো এক্সপিরিয়েন্স গুলো বেড়ে গিয়েছে, তো এই এক্সপিরিয়েন্স গুলো যেহেতু বেড়েই গিয়েছে, চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিয়ে এটার পেছনের কারণটা বা কেন আসলে এরকম হচ্ছে এটাও কিন্তু আপনি খুঁজে দেখতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা বলছিলেন আমরা যখন অফিয়ার বাইরে কথা বলছিলাম, কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি, তো আমি আশা করব যে সেই সমস্যাগুলো থেকে আপনি খুব দ্রুতই পরিত্রাণ পাবেন। আপনারা দুজন এসেছেন ভূত এফ এম হরর ক্লাবের আজকের এপিসোডে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ক্লাবের কার্যক্রম এবং আপনারা বিভিন্ন হন্টেড জায়গা আপনারা খুঁজে দেখেন, এই কাজটা আপনাদের চলতে থাকবে এবং আপনার ভয়গুলো দূর হয়ে যাবে। আমরা ফুটএফএম হরর ক্লাবে এই কথাটা বলি যে ভয়টা চারপাশ থেকে উঠে গিয়ে শুধু এন্টারটেইনমেন্টেই যেন আবদ্ধ থাকে, আপনার জীবনের রহস্যগুলো ঠিক হয়ে যাক বা আপনার রহস্যগুলো খোলাসা হয়ে যাক, সমাধান খুঁজে পান এবং আপনি নিজেও খুঁজে থাকুন। আপনার ক্লাবের মেম্বাররা আশা করি আপনাকে আরো হেল্প করবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই মুহূর্তে লিসনার আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.8 FM, চলছে ফুট FM হরর ক্লাব। সৃষ্টি আছি আপনার সাথে, ভালো মন্দ অনেক অনেক কমেন্টে ভরে গিয়েছে ফেসবুকের ফুট FM হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট সেকশন, অনেক অনেক কমেন্ট। আমরা সব কমেন্টে যেতে না পারলে অধিকাংশ কমেন্টে যাওয়ার চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কি আছে সেখানে, কি কথা হচ্ছে। আমরা এখন যাব একটা ছোট্ট বিরতিতে এবং এই বিরতির পর আমরা শুনবো আমাদের আজকের দ্বিতীয় গল্প। কাছে কোথাও যাবেন না, খুব চমৎকার একটা গান, শিরোনামহীনের পরিচয়, খুবই প্রিয় একটা গান আমারও। কাজে শুনতে থাকুন সঙ্গে থাকুন রেডিও ফুর্তি 88.8 FM, একটু ফুর্তি
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
আপনি শুনছেন রেডিও ফুর্তি 88.8 FM, হ্যাঁ ভূত FM হরর ক্লাব চলছে এই মুহূর্তে, সৃষ্টি আছে আপনার সাথে। আর ফেসবুকে অনেক বন্ধু আছেন আমাদের সাথে, আমাদের সাথে যুক্ত ছিল মোহাম্মদপুরের একটি হরর ক্লাব। আমরা এই সময়টাতে চলে যাব আমাদের আজকের সেকেন্ড গল্প, দ্বিতীয় গল্প, এবং এই গল্পটির নাম মৃত্যুর মুখোমুখি। এবং এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছিলেন, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া সীমান্ত নামের একজন, এবং সেই সীমান্ত যায় না এখন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা এখনো, তবে এই ঘটনাটি পাঠিয়েছিলেন অনেক আগে। এবং এই গল্পটিও আমরা নিয়েছি ভয়ের কবচ নামে ভূত FM-এর যে বই বের হয়েছিল সেখান থেকে। আমরা এখন শুনব সেই ভয়ের কবচ থেকে পাওয়া মৃত্যুর মুখোমুখি এই গল্পটি। গল্প শেষে ফিরব আপনার কথা নিয়ে, আপনাদের কথা নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন একটু ফুর্তি, একটু ফুর্তি।
আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে থাকতাম, বিল্ডিং এর তিনতলায়। আর আমার এক দুঃসম্পর্কের মামা থাকতেন দোতলায়। আমাদের দুজনকে নিয়ে এই ঘটনাটা। মূল ঘটনা বলার আগে মামা সম্পর্কে কিছু বিবরণ দেয়া দরকার, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে। তার জীবনটা সাধারণের একটু বাইরে। মামা ওই বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। মামার বয়স ছিল 55 বছর আর তার বোনের বয়স ছিল 50-এর মতো। ওই ফ্ল্যাটে শুধু তারা দুই ভাই বোনই থাকতেন। শুনতে অবাক লাগবে, ওরা দুজনে কখনোই বিয়ে করেননি। স্বাধীনতা যুদ্ধে 25 মার্চ রাতে ওনাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয় আর মামার ডান পায়ে গুলি করা হয়, যার কারণে মামা শারীরিকভাবে অক্ষম হয়ে যান। তারপর কয়েক বছর পর ওনাদের মাও মারা যান। মা তার বোনকে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার বোন ভাইকে একা ফেলে বিয়ে করবেন না, এটা তার একটা প্রতিজ্ঞার মতো হয়ে দাঁড়ায়। এভাবে এক এক করে অনেকগুলো বছর পার হয়ে যায়, কিন্তু তাদের আর বিয়ে করা হয়নি। 2003 সালের কথা, তখন মাত্র আমার HSC পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখিয়ে মিষ্টি নিয়ে মামার বাসায় চলে গিয়েছিলাম। মামা আমাকে খুবই আদর করেন, একদম নিজের ছেলের মতো। রেজাল্টের কথা শুনে মামা খুব খুশি হলেন, আমাকে কিছু টাকাও দিলেন সেলিব্রেট করার জন্য। কিন্তু আমার খালা মানে মামার বোনের দেখলাম খুব মন খারাপ। চেহারা দেখে মনে হল উনি কাঁদছিলেন। আমি খালাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। খালা কাঁদো কাঁদো গলায় বললেন, তোর মামার তো কোমরে ভীষণ ব্যথা, কিন্তু সে কিছুতেই ডাক্তার দেখাতে চাচ্ছে না। তার কথা শুনে আমার বেশ চিন্তা হল। আমি মামাকে একরকম জোর করে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। বেশ কয়েকজন ডাক্তার দেখানো হল, কিন্তু কেউই শিওর করে কিছু বলতে পারলেন না। শেষে একজন ডাক্তার MRI টেস্ট করানোর পরামর্শ দিল। MRI করে যা জানা গেল তা শুনে তো আমরা সবাই প্রচন্ড শক খেয়ে গেলাম। মামার নাকি বোন ক্যান্সার হয়েছে, আর সেই ক্যান্সার অনেক দূর এগিয়ে গিয়েছে, এখন আর কিছুই করা যাবে না। ক্যান্সার মামার মেরুদণ্ডকে প্রায় ধ্বংস করে দিয়েছে। ওনার মেরুদণ্ড সাপের খোলসের মতো ফাঁপা একটা জিনিস হয়ে গেছে। মামাকে তাড়াতাড়ি মগবাজারের একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হল। যেহেতু ওই এক বোন ছাড়া মামার কোনো কাছের আত্মীয় ছিল না, ঠিক করা হল আমাকেই মামার সাথে হাসপাতালে থাকতে হবে। আমার যেহেতু এইচএসসি এর পরের ছুটি ছিল, আমার থাকতে কোনো বাধা ছিল না। ওই সময়গুলো মামার দিকে তাকাতে আমার খুব কষ্ট হতো। ডাক্তাররা বলে দিয়েছিল যে মামা এক মাসের বেশি বাঁচবেন না। যে মামাকে ছোটবেলা থেকে ভালোবাসি, যে আমাকে এত আদর করে, তাকে এভাবে থুকে থুকে মারা যেতে দেখে আমার বুকটা ভেঙে গেল। এভাবেই 20-22 দিন কেটে গেল। এক রাতে হাসপাতালে আমি খাওয়া দাওয়া শেষ করে বই পড়ছিলাম। আমি তখন বইয়ের পোকা ছিলাম, গোয়েন্দা কাহিনী অ্যাডভেঞ্চার উপন্যাস কিছুই বাদ দিতাম না। বই পড়তাম দেখে রাতে ঘুমাতে একটু দেরিও হতো। সে রাতেও এমনি কিছুটা দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ রাত একটার দিকে মামার গলা কানে এলো আমার। মামা যেন কার সাথে কথা বলছে। আমি কান খাড়া করলাম। মামার গলা আস্তে আস্তে উঁচু হচ্ছে। এক পর্যায়ে মনে হল মামা কারো সাথে খুবই রেগে ঝগড়া করছে। আমি তো ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। মামার এখন বিছানা থেকে ওঠার পর্যন্ত শক্তি নেই। কার সাথে এত ঝগড়া হচ্ছে তার? আমি জোরে মামাকে ডাকলাম। আমার সেই ডাকে কাজ হল। মামা হঠাৎ করে কথা বন্ধ করে দিলেন। পরদিন সকালে মামাকে জিজ্ঞেস করলাম কার সাথে তার এত ঝগড়া হচ্ছিল। মামা কোনো ভালো জবাব দিতে পারলেন না, কারণ ওনার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছিল। পরদিন রাতে আবার একটা ঘটনা ঘটল। আমি সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম কারো চাপা কান্নার শব্দ কানে আসছে। তখন রাত বাজে প্রায় 2টা। হাসপাতালের রুমে শুধু একটা ডিম লাইট চলছিল। কাঁচা ঘুম থেকে ওঠার কারণে আমার মনে হচ্ছিল সারা ঘর অন্ধকারে ডুবে আছে। কয়েক সেকেন্ড পর আবার কান্নার শব্দ কানে এলো। বুঝতে পারলাম শব্দটা মামার বেড থেকে আসছে। মনে হল মামা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর কার কাছে যেন মাফ চাচ্ছে। আমার মনে আছে যে ঘুমানোর আগে আমি দরজার ছিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। রুমে আমি আর মামা বাদে কারও থাকার কথা না। মামার যে অবস্থা, তার পক্ষে উঠে দরজা খোলা অসম্ভব। ততক্ষণে আমার চোখে অন্ধকার কিছুটা শুয়ে গেছে। আমি মামার বেডের দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার দম আটকে গেল। মামার পিছনের সামনে লম্বা কালো ছায়ার মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। আমার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগল। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। কিন্তু সে রাতে আমি আর ঘুমোতে পারলাম না। আমি সে রাতে এত ভয় পেয়েছিলাম যে পরের দিন ঠিক করলাম আমি আর হাসপাতালে থাকব না, বাসায় চলে এলাম। মামার এক কলিগ রাজি হলেন সে রাতে ওনার সাথে থাকতে। রাতের ঘটনাটা আমার মাথায় চেপে রইল। এটা কি আমার হ্যালুসিনেশন ছিল না অন্য কিছু? কিন্তু তারপরের কয়েক রাতে যেসব ঘটনা ঘটল তাতে আর আমার মনে কোন সন্দেহ রইল না। 2 দিন পরের রাতে আমি আবার হাসপাতালে। সে রাতেও আমি আর মামা দুজনেই ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি। মাঝরাতের দিকে ঘুম ভেঙে গেল। দেখি ফ্যান ডিম লাইট সব বন্ধ। ভাবলাম বুঝি ইলেকট্রিসিটি চলে গেছে। অসহ্য গরম লাগছিল। এই গরমে ঘুমানো অসম্ভব। আমি নিজের বিছানায় উঠে বসলাম। মামার বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। মামা বেডে নেই। আমি দুচোখ কোচলে আবার মামার বিছানার দিকে তাকালাম। না, সে নেই ওখানে। কিভাবে সম্ভব ওটা? মামার পক্ষে নিজে নিজে হেঁটে বেড়ানো তো দূরের কথা, বেড থেকে ওঠাই সম্ভব না। আমি দুরু দুরু বুক দিয়ে মামার বেড পর্যন্ত গেলাম। গিয়ে দেখি মামা বেডের পাশে একটা দেয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে আছেন। মামার অবস্থা দেখে আমার গলা শুকিয়ে গেল। মামার গায়ে কোনো কাপড় নেই, আর উনি অন্ধের মতো হাত পা ছুঁড়ছেন, যেন অদৃশ্য কারোর সাথে মামার লড়াই চলছে। মামা শরীরের সব শক্তি দিয়ে কাউকে মারার চেষ্টা করছেন, কিন্তু মারতে পারছেন না। আমি এক ঝাঁপে দরজা খুলে রুমের বাইরে চলে এলাম।
সারা করিডোরে ছুটে ডিউটি নার্সকে খুঁজে বের করলাম। ওকে পাগলের মতো বললাম এখনই আমাদের রুমে যেতে, ওখানে ওখানে ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে। নার্স সাথে সাথে একটা ওয়ার্ড বয় নিয়ে আমাদের রুমের দিকে এলো। বাইরের সবগুলো লাইট চলছে কিন্তু আমাদের রুমে থমথমে অন্ধকার। ওয়ার্ড বয় রুমের ভেতর টর্চ ফেলল। মামা বিছানায় ফিরে এসেছেন কিন্তু উনি শুয়ে আছেন উল্টো হয়ে, মানে যেদিকে পালিশ সেদিকে পা দিয়ে রেখেছেন, আর ওনার মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। নার্স আর ওয়ার্ড বয় মিলে ওনাকে সোজা করে মাথা ব্যান্ডেজ করে দিল। এবার নার্স আমার দিকে মনোযোগ দিল, সে বুঝতে পেরেছিল আমি অনেক ভয় পেয়েছি। নার্স জিজ্ঞেস করল আমি কি দেখেছি। আমি তাকে সবকিছু খুলে বললাম। নার্স এসে বলল মৃত্যুর আগে মানুষের এরকম হতে পারে, এতে ভয়ের কিছু নেই। তার সাথে কথা বলি সে রাতটা পার করে দিলাম। ততক্ষণে আমিও কিছুটা শান্ত হলাম। পরদিন সকালে বাসায় এলাম। এখন এমন ব্যবস্থা হয়েছে যে সারাদিন খালা থাকবেন মামার সাথে আর সারা রাত থাকবো আমি। সে রাতে এসে শুনলাম মামাকে অন্য রুমে নিয়ে যাওয়া হচ্ছে। শুনে খুশি হলাম, হয়তো রুমটাতেই কোনো সমস্যা ছিল। পরে বুঝতে পারলাম যে আমার খুশি হওয়া উচিত হয়নি, ঘটনার ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। মামাকে নতুন যে রুমটায় নিয়ে যাওয়া হল সেটা লাশ কাটা ঘরের পাশে। রাত 11টা বাজে, আমরা তখনও ঘুমাইনি। হঠাৎ মামা আমাকে বললেন সীমান্ত ওই জানলাটা লাগিয়ে দে আর জানলার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে চলে যেতে বল। মামা অনেকদিন ধরে এমন পরিষ্কার করে কথা বলেন না। ওনার স্মৃতিশক্তির সমস্যার কারণে বেশিরভাগ সময় আমাকে চিনতেও পারতেন না। ওনার স্পষ্ট কথা শুনে আমার মন আনন্দে ভরে গেল। উনি যে জানলাটার দিকে ইশারা করেছিলেন সেটার দিকে তাকালাম, সাথে সাথে আমার রক্ত জমে গেল। মামা যে জানলাটা দেখাছিলেন সেটা আগে থেকেই বন্ধ, আর সেটাতে পর্দা টেনে দেয়া, জানলার বাইরে কোনো কিছু মামার দেখতে পাবার কথাই না। আমার তখন একটাই চিন্তা মাথায় এলো, অনেকেই বলে যে মৃত্যুর আগে মানুষ ওদের জীবন নীতি যারা আসছে তাদের দেখতে পায়, হয়তো মামারও এরকম একটা অনুভূতি হচ্ছে। আমি মামাকে শান্ত করার জন্য বললাম মামা ওই লোকটাকে তাড়িয়ে জানলা লাগিয়ে দিয়েছি, আপনি এখন ঘুমান। গোয়েন্দা কাহিনী পড়তে পড়তে আমার মধ্যে বেশ কৌতূহল জন্মে গিয়েছিল। আমার মনে হল আসলেই ভূত প্রেত আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। ঠিক করলাম সেদিন সারা রাত জেগে থাকব। রাতে লাইট বন্ধ করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম কিন্তু ঘুমালাম না, চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেল, কিছুই হল না। একসময় আসলেই ঘুমিয়ে পড়তে শুরু করলাম। মধ্যরাতে আবার ঘুম ভেঙে গেল। উঠে শুনি মামা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। তাকিয়ে দেখলাম দুটো লোমস হাত মামার পা ধরে টানছে। আমি অনেক চিৎকার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, মনে হল আমার গলায় কিছু একটা আটকে গেছে। ঠিক তখনই কেউ যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে আমার জ্ঞান ফিরল। দেখি যে মামা ওনার বিছানাতেই আছেন কিন্তু উনি কথা বলতে পারছেন না। আমি বাসায় ফিরে এলাম। আমি ঠিক করে ফেলেছিলাম আমি আর হাসপাতালে যাব না। ভাগ্যের কি খেলা, আমার আর যেতেও হল না। মামা ওই দিনই মারা গেলেন।
আপনি আছেন রেডিও ফুর্তি 88.5 এর সাথে, আর এই মুহূর্তে চলছে ভূত এফএম হরর ক্লাব। আপনার সাথে আছি আমি সৃষ্টি। আগেই বলেছি যে আজকের এই ভূত এফএম হরর ক্লাবের আয়োজন শুধু আজকে না, সবসময় ভূত এফএম হরর ক্লাবের আয়োজনটা থাকে ভূত এফএম এর ঠিক আগের দিনটাতে। আপনাদেরকে হরর কিছু গল্পের সাথে পরিচিত করা, হরর কিছু গল্পের আবহ দেয়া, কিছু এন্টারটেনমেন্ট প্রদান করা, এবং সেই সাথে সাথে আপনাদের সাথে আড্ডা দেয়া, হরর ক্লাব যারা করেছেন তাদেরকে নিয়ে আসা, এবং আস্তে আস্তে এই হরর ক্লাবগুলো দিয়ে আমরা এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে মিস্ট্রিগুলোর কথা আমরা শুনি, প্যারানর্মাল ঘটনাগুলোর কথা শুনি, সেগুলোর রহস্য উদ্ঘাটন করার কিছু চেষ্টা। এবং এই চেষ্টা থেকেই সারা বাংলাদেশের যে যেখানে আছেন, এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে আমরা জানি পশ্চিমবঙ্গ সহ যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন সেখানেই রয়েছে ভূত এফ এম এর লিসেনার। এবং সেই ভূত এফ এম এর লিসেনারদের জন্য এই ভূত এফ এম হরর ক্লাব আপনারা আপনার জায়গা থেকে বানিয়ে ফেলুন একটি হরর ক্লাব। অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে হরর ক্লাব গঠন করব কিংবা কিভাবে আপনাদের জানাবো। আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে নিয়ে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে আগ্রহী, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে জানতে আগ্রহী এবং বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যারা পছন্দ করেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার প্যারানর্মাল বা মিস্ট্রিয়াস ঘটনাগুলো বের করার চেষ্টা করেন, তাদেরকে নিয়ে আপনার তৈরি করে ফেলতে পারেন আপনার হরর ক্লাবটি। এবং হরর ক্লাব গঠন করে আমাদেরকে জানিয়ে দিবেন ভূত এফ এম @radio40.fm, সেখানে আপনি সাবজেক্ট লিখবেন হরর ক্লাব, ভূত এফ এম হরর ক্লাব, এবং জানিয়ে দেবেন আপনার ক্লাবের কথাটি, আমরা পেয়ে যাব এবং হয়তো বা পরবর্তী এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে ভূত এফ এম হরর ক্লাবের স্টুডিওতে, রেডিও ফুর্তি স্টুডিওতে। আমার সাথে এই মুহূর্তে এম জি আর রিফাত আছেন, লিখেছেন রাসেল ভাই কই, ওয়েটিং ফর হিম। আজকে রাসেল ভাই থাকছেন না, তবে রাসেল ভাইয়ের আগামীকালকে ভূত এফ এম এর প্রোগ্রাম আছে, সেটা অবশ্যই মিস করবেন না। নুরুল আফসার সুমন আছেন, আছেন লুৎফুর আল নূর, লিখেছেন হ্যালো সৃষ্টি ভাই, আমি সুসময়। আচ্ছা সুসময় আপনার নাম, খুবই সুন্দর নাম, এরকম নাম দেখিনি, আসলে খুব সুন্দর নাম, আনকমনও। প্রতিদিনের মতো আজও চলে আসলাম ভূত এফ এম হরর ক্লাবে, থাকবো শেষ হওয়া পর্যন্ত ইনশাল্লাহ। অবশ্যই আমরা প্রায় শেষ, আমরা প্রায় না, আমরা শেষ ঘন্টায় আছি এবং প্রায় শেষের পথে আমাদের আরো একটা মজার একটা সেগমেন্ট আছে, ঠিক এখনই বলছি সে কথা। আরো যারা আছেন তাদের কথাগুলো একটু নিয়ে নিই। শুভ্র বিশ্বাস আছেন, আরো আছেন মোহাম্মদ মানিক, রাকিব হাসান মানিক লিখেছেন ভয় লাগছে, রাকিব হাসান সে তিন গোয়েন্দার জনক, রাকিব হাসান, আমি রাকিব হাসানের অনেক ভক্ত, আমি আশা করেছিলাম আজকে হয়তো তিন গোয়েন্দা যারা পড়েছেন কিংবা রাকিব হাসানের ভক্ত যারা আছেন তাদের কথাগুলো হয়তো আজকে আমরা পাবো, যেহেতু একদম শুরুতেই সেই জল সাগর নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে আমরা ঘোস্ট শিপে চলে গিয়েছিলাম। কিন্তু সাগর নিয়ে, সমুদ্রের রহস্য নিয়ে কিংবা সমুদ্র নিয়ে প্রথম আকর্ষণটা কিন্তু আমার তৈরি হয়েছিল ঘটনাক্রমে সেই তিন গোয়েন্দা থেকেই। রকুনুজ্জামান আছেন আমাদের সাথে, রকুনুজ্জামান খান দাদা ভাই, বাংলাদেশের খুবই পরিচিত একজন মানুষ, একজন প্রখ্যাত কবি ছিলেন তিনি রকুনুজ্জামান খান দাদা ভাই, এবং তার নিজের একটা বাচ্চাদের নিয়ে তার নিজের একটা সংগঠনও ছিল, সেটাও সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়েছিল, এখনো পর্যন্ত আছে হয়তো সেটি। সাদ্দাম খান আছেন আমাদের সাথে, অনেক ভালো হচ্ছে সৃষ্টি ভাইয়া, পাবনা থেকে শুনছি অ্যাপ দিয়ে। রোহিত রয় আছেন আমাদের সাথে, আরো আছেন তাবাসুম ফারিয়া, লিখেছেন যে শুনছি মজা পাচ্ছি, গান বোধ একটু কম শুনতে চাচ্ছেন, কেন গান শুনতে ভালো লাগে না আপনার? আর ভূত এফ এম হরর ক্লাবে যে গানগুলো, এগুলো কিন্তু আমার খুব পছন্দের গান, আপনি শুনতে থাকুন হয়তো আপনারও ভালো লাগবে। আরো আছেন মিস্টার কাউসার, আছেন ফজলে রাপ্পি, শুভ অসাধারণ লাগছে, সালমান আহমেদ আছেন, আছেন আরজে আমরা নাগি, তার লেখা পড়েছি জেসিয়া, তাবাসুম সোহানা তিনি আছেন সিলেট থেকে, সচিব আবরার আছেন, রিফাত আশাব, মোহাম্মদ হাসিবুর রহমান তিনি লিখেছেন ভাই শীতের মধ্যে বাইরে বসে শুনছে আমি এবং রাকিব ভাই পটুয়াখালী থেকে। আচ্ছা ঢাকার বাইরে বোধহয় অনেক জায়গাতে শীত পড়ে গিয়েছে, আমি নিজে কয়েকদিন আগে যখন বাইরে গেলাম রাজশাহীর দিকে ফেরত এসেছি, কিন্তু অনেক ঠান্ডা এবং কাশি নিয়ে, যদি আজকে এখন একটু ভালো লাগছে। জাক্কার আহমেদ আছেন, আছেন সিঙ্ক এমডি বয়েজ, আর যে আহসান রাজু, আহসান হাবিব লিখেছেন শুনছি কেন রিপ্লাই পাই না, আরো আছেন পারভেজ হোসেন পান্না, অসাধারণ গল্প ছিল জানিয়েছেন, গাইবান্ধা থেকে শুনছেন সৌমিক, আরো আরো অনেক অনেক শ্রোতা আছেন আমাদের সাথে এই মুহূর্তে রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে। খান সাহেব জন্মদিনের পার্টিতে আছেন বন্ধুর স্বপ্ন কন্যা, আমি উদ্দেশ্যহীন মানুষ, হে ব্রো উদ্দেশ্যহীন কেন। আরো আছেন আরিয়ান বণিক, অনেক অনেক অনেক, শুধু নামগুলো পড়ে গেলেও আসলে প্রথমে শেষ করা যাবে না। আমরা বলেছি যে প্রতি সপ্তাহে অসংখ্য অসংখ্য মেইল আসে ভূত এফ এম এ, অনেক অনেক ঘটনা আসে ভূত এফ এম এ, এবং সবগুলো ঘটনা কিন্তু, সবগুলো না ম্যাক্সিমাম ঘটনাই কিন্তু ভূত এফ এম এ এপিসোড পর্যন্ত যেতে পারে না, অনেকগুলো ফিল্টারিং এর পরে কিন্তু সেই ঘটনাগুলোকে চুজ করা হয়। কাছে এই ঘটনাগুলো থেকে যে ঘটনাগুলো বাদ পড়ে, সে বাদ পড়া ঘটনাগুলোর ভেতর কিছু কিছু ঘটনা থাকে যা ভয়ের উদ্রেক হয়তো করে না, কিন্তু অনেক মজার উদ্রেক করে, অনেক একটা নির্মল বিনোদনের মাধ্যম হয়ে যায় সেই ঘটনাগুলো। আমরা এরকম ঘটনাগুলোর ভেতর সেরা মজার ঘটনাটাকে নিয়ে আমরা এই সেগমেন্টে আমাদের আনসেন্সার্ড স্টোরি এই মুহূর্তে আমরা শুনব এরকম একটি আনসেন্সার্ড স্টোরি।
Uncensored Story of the Week.
আসসালামু আলাইকুম। রাসূল বা আমি জানি আপনি ভালো আছেন, তার কারণ আপনি সব সময় ভালো থাকে আর দলে থাকেন, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমার নাম আবু জর গিফারি, উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের কাছে যে ঘটনাটি শেয়ার করছি সে ঘটনাটি আমার এক প্রতিবেশী বড় ভাইয়ের সাথে ঘটেছে। ঘটনাটি সেই বড় ভাইয়ের কাছ থেকেই শুনেছি। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমার যে বড় ভাইটির কাছ থেকে ঘটনাটি শুনেছি তিনি আর আমাদের মাঝে নাই। এই তো কিছুদিন পূর্বে তিনি এক সড়ক দুর্ঘটনায় আমাদের কাছ থেকে চলে গেছেন না ফেরার দেশে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় ফিরে যাই। আমার যে বড় ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল, আমার সেই ভাইয়ের নানির বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 5-6 মাইল দূরে। গ্রামটির নাম হল বিল চাদর। আমার ভাইয়ের সাথে যখন এই ঘটনাটি ঘটেছিল, ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 50 বছর আগে, তখন তার বয়স ছিল 20 কিংবা 22 বছর। তো তার নানির বাড়ি ছিল একটি বিলের ভিতরে, মানে বিল, গ্রামের নামই হল বিল চাদর। তো তার নানি কিছুদিন ধরে অসুস্থ ছিল, হঠাৎ করে খবর আসলো রাত্রিবেলায়, রাত 9টা কিংবা 9:30টার সময় খবর আসলো আমার সেই বড় ভাইয়ের নানি মারা গেছে। তো নানি অসুস্থ থাকায় তার মা নানির বাড়িতেই ছিল, তো বাবা তো আগেই মারা গেছে। তো নানির মৃতদেহ দাফন করার জন্য ভাই রাত্রিতেই রওনা হলেন। তো এইভাবে যখন সে যাচ্ছিল তখন কোনো রাস্তাঘাট ছিল না, যানবাহনের ব্যবস্থা তো ছিলই না, হেঁটে হেঁটেই যেতে হবে। তো গ্রাম অঞ্চল মানুষ, সাধারণত গ্রামের মানুষ 9টা 10টার দিকেই ঘুমিয়ে পড়ে। এদিকে বিলের মধ্যে রাস্তা, তো আমার ভাই এভাবে যখন একাকী ভাবে তার নানির লাশটা দাফন করার জন্য রওনা হলেন, এভাবে প্রায় 1-1.5 ঘন্টা যাওয়ার পর উনি পড়লেন বিশাল এক বিল। আশেপাশে কোনো বাড়ি ঘর চোখে পড়ে না, শুধু মাঠ আর মাঠ। সেই বিলের মধ্যে উনি যখন যাচ্ছিলেন, রাত তখন আরো ধীরে ধীরে ঘনিয়ে আসতেছিল। আমার ভাইয়ের মনে মনে একটু ভয় লাগতেছিল যে এই রাতের অন্ধকারে বিশাল একটি মাঠ, এ মাঠের ভিতর দিয়ে আমাকে যেতে হবে আমার নানির বাড়ি। এভাবে উনি যাচ্ছেন আর খুবই ভয় পাচ্ছেন, তো একজন লোক সাথে থাকলে হয়তো বসে তার একটু ভালো লাগতো, এই চিন্তা ভাবনা সে করতেছিল। তো এই চিন্তা করতেই না করতেই ওনার সামনে পড়লেন, দেখলেন একদিন লোক বসা। তো আমার ভাই হঠাৎ চমকে উঠলেন, আকাশে বিদ্যুৎ চমকা ছিল, তখন ছিল বৈশাখ মাস, তো এই বিদ্যুতের আলোতে আমার ভাই দেখতে পেলেন যে সামনে একজন লোক বসা। তো আমার ভাই চমকে উঠলেন যে এই রাত্রিবেলায় এই বিলের ভিতরে, মাঠের ভিতরে কে এখানে বসা। আমার ভাই তাকে নরম সুরে, নরম কণ্ঠে আওয়াজ দিলেন, কে ওখানে কে? তো সে বললেন যে আপনি কি আপনার নানি মৃতদেহ দাফন করার জন্য যাচ্ছেন? আমার ভাই আরো চমকে উঠতেন, কি ব্যাপার, আমি আমার নানিকে, নানির মৃতদেহ দাফন করার জন্য যাচ্ছি, সে এখানে কিভাবে জানলো? আর তাকে তো আমি চিনি না। তো আমার ভাই বললেন যে আপনি কে? বলে যে আপনি আমাকে চিনবেন না, আমি আপনার নানির বাড়ির পাশের যে গ্রামটা আছে ওই গ্রামে আমার বাড়ি, আমি ওখানে যাচ্ছি, তো চলেন যাই একসাথে যাওয়া যাক। তো ভাই একটু স্বস্তি পেলেন, একটু শান্তি পেলেন, যাই হোক একাকী ভাবে এতক্ষণ আসতেছিলাম, এখন একজন সাথী পাওয়া গেল, একজন লোক হলো, ভালো হলো, ঠিক আছে ভাই চলেন। তো আমার ভাই তার মুখ থেকে কেমন যেন একটি দুর্গন্ধ পাচ্ছিলেন, তার মুখ থেকে কেন যেন কাঁথা মাছের মতো দুর্গন্ধ ভেসে আসছিল। ভাই আশ্বাস হলেন যে এই লোকটার মুখ দিয়ে এত গন্ধ কেন। তো যাই হোক ভাই কিছু তাকে বললেন না। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর তখন আকাশে এরকম করে ঝড় উঠে আসতেছিল, খুবই জোরে বাতাস এরকম করে আসতে শুরু করলো। তো আমার ভাই তাকে জিজ্ঞেস করলো, ভাই মনে হচ্ছে তো খুব ঝড় হবে, তো আশেপাশে তো কোনো বাড়িঘরও নাই, তাহলে কোথায় কি করা যায়? তো সে বললো যে আপনি কোনো চিন্তা করেন না, সামনে আমার একটা পরিচিত একটা মেশিন ঘর আছে, স্ক্রুম ঘর আছে, অর্থাৎ সেচের লাইন এরকম একটা ঘর আছে, সেই ঘরে আমার একটা পরিচিত লোক থাকে, চলেন আমরা সেখানেই উঠবো। তো ঠিক আছে, এভাবে যখন বাতাস আরো জোরে বইতেছিল, বাতাস যখন আরো জোরে আসতে লাগলো, তারা দৌড়ে গিয়ে সামনে সেই ঘর মেশিন ঘর পেলেন, সেখানে উঠলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন যে একজন লোক সাদা কাপড় দিয়ে মোড়ানো, তার মুখটা ঢাকা, এরকম করে টান টান হয়ে সোজা সোজা হয়ে শুয়ে আছেন। আমার ভাই তাকে জিজ্ঞেস করুন, ভাই এ কে? বলে যে ইনি মেশিন ঘর পাহারা দেন, তো উনি ঘুমায় আছেন। বলে ভাই তাকে একটু ডাক দেন, তাকে জাগ্রত করেন, তাকে জাগান। বলে যে না, সে ঘুমায় আছে, তার ঘুম ডিস্টার্ব করা যাবে না, আপনি এখানে তার সাথে শুয়ে পড়েন, আমি একটু বাইরে যাচ্ছি, আমি যাবো আর আসবো। তো বলে ভাই আপনি আমাকে এখানে একাকি রেখে একা রেখে কোথায় যাচ্ছেন? বলে কোনো সমস্যা নাই, আপনি তার সাথে ঘুমায় থাকেন, আমি যাবো আর আসবো। তো বলে তাকে ডাক দেন। বলে যে না, তাকে ডাকা যাবে না, তাকে ঘুমাতে দেন, তাকে ডিস্টার্ব করেন না। বলে ভাই তাহলে তার মুখ ঢাকা, আমি তার মুখটা দেখি, সে কে? বলে যে না, আপনি তার মুখও দেখবেন না, আপনি তার পাশে শুয়ে থাকেন, আমি এই তো যাবো আর আসবো। তো ঠিক আছে, আমার ভাই ভাইকে সেই ওই ঘরে উড়ে ঘরে রেখে উনি চলে গেলেন। আমার ভাই একাকি একা একাই বসে আছে আর চিন্তা করতেছেন, এই লোকটা এখানে শুয়ে আছেন সাদা কাপড় দিয়ে মোড়ানো, তো লোকটা কে? তো তার মুখটা একটু আমি দেখি। এভাবে তার মুখ থেকে যখন আমার ভাই কাপড়টা আলগা করছে সরাইছে, আমার ভাই যেটা দেখলেন সেটা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। দেখলেন যে এতক্ষণ যে লোকের সাথে উনি আসতেছিল সেই লোকটাই ওখানে সাদা কাপড় দিয়ে মোড়ানো শুয়ে আছেন, আর তার মুখ থেকে যেমন কেন যেন একটু রক্ত এরকম রক্তাক্ত তার মুখ, এইটা দেখে আমার ভাই মানে একটা চিৎকার দিয়ে এরকম করে অজ্ঞান হয়ে জ্ঞান হারালেন, অজ্ঞান হয়ে পড়লেন। তো যাই হোক, সকালবেলায় অর্থাৎ খুব ভোরবেলায় আমার ভাই যখন ঘুম থেকে যখন জ্ঞান ফিরে আসলো, তখন উনি দেখলেন যে এরকম করে কিছু বাগুর উপরে উনি শুয়ে আছেন, আশেপাশে কোনো লোক নাই। তো আমার ভাই তো এইটা দেখা দেখে উনি খুবই ভয় পেলেন, আর উনি তো ভয় পেলেন এবং তার নানির বাড়ি গেলেন। তো গিয়ে এরকম করে তার নানিকেও সকালবেলায় দাফন করলেন। দাফন করার পর আমার ভাই বেশ কিছুদিন এইভাবে অসুস্থ ছিলেন। তো যাই হোক রাসুল ভাই, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে আপনি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
যদি নন-স্টপ গান শুনতে চান, তো রেডিও ফুটি বাজান।
পরিচিত কেউ যদি শুনতে না পারে, তার জন্য পরামর্শ হচ্ছে গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনি নামিয়ে নিতে পারেন রেডিও ফুর্তির অ্যাপটি। রেডিও ফুর্তির অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি শুনতে পারবেন রেডিও ফুর্তি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। আর ভূত এফএম কিংবা ভূত এফএম হরর ক্লাব কখনোই মিস যাবে না, কাজে আপনার মোবাইলে আছে ইনস্টল করে নিন রেডিও ফুর্তির অ্যাপটি, প্লে স্টোরে গিয়ে লিখুন রেডিও ফুর্তি, পেয়ে যাবেন সেই অ্যাপটি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন, সজীব আবরার, তিনি লিখছেন অডিও ক্লিপটা অনেক ভয়ঙ্কর। আসলে বেশ কিছু জায়গায় কিন্তু আসলে ভয় লাগার মতো জায়গা আছে। আর আবু সাহেব বিলাস লিখেছেন নাইস স্টোরি। হিমু ওমর তিনি লিখেছেন যে মন খারাপ, তাই হাতির ছিলে একা একা হাঁটছি এবং ভূত এফ এম হরর ক্লাব শুনছি। যদিও তিনি লিখেছেন ভূত এফ এম কিন্তু শুনছেন, কিন্তু ভূত এফ এম হরর ক্লাব এখন ভয় লাগছে। হ্যাঁ আচ্ছা, হাতির ঝিলে একটু সাবধানে হাঁটবেন, যেন পরে না যান ঝিলে। আর আছেন সচিব আবরার। মানে পড়ে গেলে সাঁতার যদি জেনে থাকেন তাহলে হয়তো ডুবে যাবেন না, কিন্তু পানির বিষাক্ততা কিন্তু আপনাকে মেরে ফেলতে পারে। আর আছেন লুৎফুর আল্লুর সুসময়। আচ্ছা, তিনি লিখেছেন যে 11 জন একসাথে শুনছেন। বাহ, 11 জন মিলে কিন্তু আপনার ক্রিকেট ফুটবল ক্লাবও খুলে ফেলতে পারেন। হরর ক্লাবও খুলতে তো অবশ্যই পারেন, হরর ক্লাব খুলতে কিন্তু 11 জনের প্রয়োজন নেই, আরো কম মানুষ হলেও চলবে, আবার বেশি মানুষ হলেও সমস্যা নেই। খুলে ফেলুন আপনারা একটা হরর ক্লাব, ঝাঁপিয়ে পড়ুন রহস্য উদ্ঘাটনে এবং রহস্যের ঘটনা খোঁজায়। আমাদের সাথে আছেন শিহাব মাহবুব অনিক, তিনি আর্চে হতে চেয়েছিলেন, এখনো কিন্তু আপনার জন্য দরজা খোলা আছে, জানিয়ে দিন আমাদেরকে আপনার কথা। আমাদের সাথে আছেন অসমাপ্ত মহাকাশ যাত্রা, অসাধারণ অসাধারণ সব নাম ফেসবুকে দেখতে পাচ্ছি। সজল ইসলাম নাহিদ লিখেছেন, খুব ভালো গল্প বলছেন, পাবনার ছেলে বরিশাল থেকে শুনছি। পাবনার ছেলে বরিশাল থেকে শুনছেন, পাবনার ছেলে বরিশাল থেকে শুনছেন ঢাকার অফিস থেকে, রেডিও ফুর্তির স্টুডিও থেকে এই মুহূর্তে প্রচারিত হওয়া ভূত এফএম হরর ক্লাব, খুবই সুন্দর লাভলি এপিসোড ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সজিবুল সৌরভ, আরো আছেন নুরুল আফসার, সুমন, মোহাম্মদ রানা, বাবার একমাত্র ছেলে, খুব ভালো লাগছে জানিয়েছেন। আরিফুল ইসলাম খান লিখেছেন, ভাই আমি হরর ক্লাব খুলতে চাই, কিভাবে খুলবো বলবেন কি? হ্যাঁ বলেছি একবার, আবারও বলছি, ভূত এফএম হরর ক্লাব খুলতে হলে আপনি আমাদেরকে আপনার ক্লাবের নামটি লিখে আমাদেরকে আপনার ক্লাব সম্পর্কে জানাতে পারেন, মেইল করতে পারেন bhootfm@radiofurti.fm, এই ঠিকানায় মেইল করবেন, সাবজেক্ট লিখবেন হরর ক্লাব। ইজিপ্ট থেকে শুনছেন মোহাম্মদ মিজান, বাহ, অনেক দূর থেকে তিনি আমাদেরকে শুনছেন, এবং ইজিপ্ট মিশর নিয়ে কিন্তু অনেক অনেক রহস্য রয়েছে। মিশরের পিরামিড থেকে শুরু করে মিশরে আমরা জানি সবচেয়ে ওই অঞ্চলটাতে সবচেয়ে পুরাতন সভ্যতার জন্ম কিন্তু সেখানে, আমরা সেই ঘটনাগুলো সেই কথাগুলো আসবে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে, সুমেরিয়ানদের কথা সহ আরো অনেক অনেক কিছু আছে। ইজিপ্ট এটা পুরোটাই আসলে অনেক অনেক রহস্যের জন্ম দেয়া একটা জায়গা। এবং মিজান, আপনি কিন্তু আমাদেরকে তথ্য সরবরাহ করতে পারেন, যেহেতু আপনি ঠিক সেখানটাতেই থাকেন, আপনি আপনার ইজিপ্টের, আপনি কায়রোতে যদি হয়তো থাকেন, আপনি ইজিপ্টের যে ঘটনাগুলো আছে বা ইজিপ্টের অনেক রহস্য রয়েছে, ইজিপ্ট নিয়ে অনেক পুরাতন আমল থেকে, সেই রহস্যগুলোর কথা আমাদেরকে জানাতে পারেন। নিঝুম রাতের কাশফুল সহ আরো অনেক অনেক বন্ধু আছেন আমাদের সাথে। আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, ভূত এফএম কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ভূত এফএম এর শো হয়েছে, এবং একটা একবার এরকম হয়েছিল যে রাজশাহী স্টেশন থেকে ভূত এফএম প্রচারিত হয়েছিল, এবং রাজশাহী স্টেশন থেকে হবে সেটা অনেক আগে থেকে বলা হয়েছিল, এবং সেদিন যেটা হয়েছিল যে রাজশাহী রেল স্টেশনে অনেক অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছিল ভূত এফএম এর সম্প্রচার দেখার জন্য, কিন্তু তারা কি হতাশ হয়েছিল এবং তারা জানিয়েছিল কোথায় আমরা তো আছি ওই স্টেশনে, কিন্তু আমরা তো কিছুই পাচ্ছি না। তো স্টেশন এবং রেল স্টেশনের সেই বিভ্রাটটি হয়েছিল, শুধু তাই না, রেডিও ফুর্তির স্টেশনে রাজশাহী স্টেশনেও সেদিন প্রচুর প্রচুর মানুষের আগমন হয়েছিল, এবং এত এত ভক্ত, এত এত ফ্যান ভূত এফএম এর, সেদিন আসলে অবাক হয়েছিলাম আমরা সবাই, যারা ভূত এফএম এর টিমে যারা ছিলেন তারা প্রত্যেকেই খুব অবাক হয়েছিলেন, এবং এত এত মানুষের ভালোবাসা, সেই এপিসোডটিও খুব চমৎকার হয়েছিল। আমরা একটু স্মৃতি রোমন্থন করব এই মুহূর্তে, আমরা সেই দিনের একটা ঘটনা আমরা আজকে শুনে আসবো ভূত এফএম এর সেই রাজশাহী এপিসোডের, আর সেই ডক্টর হারুনের একটা ঘটনা। তবে তার আগে বলে নেই, গেল হ্যালোইন এবং হ্যালোইনের বিশেষ প্রোগ্রাম হয়েছিল, সেই হ্যালোইনের বিশেষ প্রোগ্রামে হরর ক্লাব এবং ভূত এফএম দুটি প্রোগ্রামে হয়েছিল, এবং আগামীকাল আছে ভূত এফএম এর আরো একটি এপিসোড, আর রাসেল থাকবেন আপনাদের সাথে, এবং রাসেল ভাই অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে আগামীকালকের এপিসোডটি সাজিয়েছেন, এবং আমাকে তিনি জানিয়েছেন যে আপনাদের জানিয়ে দিতে আগামীকালকের এপিসোডটি যেন একদমই মিস না করতে, স্পেশাল এপিসোড জাস্ট আফটার দ্য হ্যালোইন, কাজে অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা থাকছে, একদমই ভুল করবেন না। আগামীকাল 11:59 শুরু হয়ে যাবে ভূত এফএম, এই মুহূর্তে আমরা শুনব রাজশাহী সেই ভূত এফএম এর সেই এপিসোডের একটি ঘটনা, খুবই চমৎকার একটা ঘটনা। ঘটনা শেষে ফিরব আপনার কথাগুলো নিয়ে facebook.com/radiofurti ঠিকানায় হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কথাগুলো। শুনতে থাকুন, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি, এটি এফএম 240।
আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমরা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ডক্টর হারুনের কাছে, রাইট? ডক্টর হারুন, আপনার ঘটনা শুনি আমরা।
সালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম।
হ্যালো বর্তমান লিসেনার্স, আমি হারুন রশিদ, এসেছি 56 এমবিবিএস ব্যাচ, রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা।
ওকে,
আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজের বর্তমান কর্মরত ডোম তার কাছে শোনা। ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে, তিনিও ছিলেন একজন পেশায় ডোম। ঘটনাটি 80-এর দশকের রাজশাহী জেলার তানোর থানার একটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-এর দশক বিধায় তখন গ্রামাঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি, তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায় আর কি। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গাড়োয়াল, যারা পাশাপাশি বসেছিলেন।
আচ্ছা,
তারা যখন যাত্রা শুরু করলেন 10-15 মিনিট ভালোই আগালেন আর কি। বিপত্তিটা ঘটল একটা তেঁতুল গাছের নিচে, যা ছিল দুটি গ্রামের মাঝখানে এবং জনমানবশূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক গাড়োয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গাড়োয়ান গরুগুলির চাকা কিছুটা আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন, কিন্তু পিছনে তাকিয়ে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনে কেউই প্রস্তুত ছিলেন না।
আচ্ছা,
তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন।
ওকে,
পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি বিস্ময়কর ঘটনাটা ঘটে গেছে। তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা মশাল নিয়ে সেই স্থানে আসলেন, এসে তা দেখলেন তা ছিল আরো ভয়াবহ।
আচ্ছা,
গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাতে পাশে গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অন্য একটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন।
আচ্ছা,
ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটল তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গাড়োয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন।
জি,
প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন।
আচ্ছা,
কিন্তু গাড়োয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই।
আচ্ছা,
এরপর তারা মানে এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন।
আচ্ছা,
লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে, যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে
এটা সবচেয়ে ভয়ঙ্কর,
তারা নাকি আর শয়তানি করতে পারে না।
জি,
তো লাশটির সাথে তাই করা হয় এবং তার লাশটির দুই পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়।
পেরেক ঢুকে দেওয়া হয় পায়ের মধ্যে?
হ্যাঁ, পায়ের গোড়ালিতে।
আচ্ছা, পায়ের গোড়ালিতে।
হ্যাঁ, যেখানে আর কি ম্যালিয়াস থাকে, ম্যালিউলাস থাকে।
আচ্ছা, ওকে,
ওইখানে ঢুকে দেয়।
ওকে,
চেক চেক চেক, রেডিও ফুটি কমার্শিয়াল, কমার্শিয়াল ইজ গোইং গোইং ডাউন, কমার্শিয়াল ফ্রি, কমার্শিয়াল ফ্রি রাইট হিয়ার।
আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেজেন্ডদের কথা, সেই ভূত প্রেত এবং সেখান থেকে উঠে আসা বিভিন্ন চরিত্র। এ ধরনের লেজেন্ডরা আপনার আমার আশেপাশেই থাকে, আপনি কখনো তাকে খুঁজতে যাবেন না। আপনি আপনার ঘরের ডান দিকে তাকান, বাঁ দিকে তাকান, নিচে তাকান, চারপাশে খুঁজে দেখুন, কোথাও তাকে পাবেন না। কিন্তু খবরদার, উপরে তাকাবেন না, কারণ তারা চায় না কেউ তাকে দেখে ফেলুক। এরকম একটি কথা একবার শুনেছিলাম, ইন্টারনেটে পেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম খুব ছোট ছোট কিছু শর্টেস্ট স্টোরি, শর্টেস্ট হরর স্টোরি ইন্টারনেটে অনেক অনেক পাওয়া যায়। এরকম শর্টেস্ট হরর স্টোরি কিছু আপনাদের সাথে সামনের এপিসোডগুলোতেও শেয়ার করব, এবং আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন এরকম ছোট ছোট কোনো গল্প, ছোট ছোট কোনো হরর কথা। যেমন একটা হরর গল্প খুবই, না আজকে আর বলবো না, সেটা নেক্সট এপিসোডের জন্যই রেখে দিই। এই মুহূর্তে আমরা দেখছি প্রত্যেকটা হরর ক্লাবের ফেসবুক পোস্টে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আবির পাঠান। তিনি লিখেছেন, নেত্রকোনা থেকে শুনছি ভাইয়া। নেত্রকোনা খুবই সুন্দর জায়গা, কিন্তু নেত্রকোনার ভাষাটাও খুবই সুন্দর। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভাষার তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে নেত্রকোনার ভাষাটা আমার খুব রসালো লাগে। আর নেত্রকোনার তো বাংলাদেশের অনেক প্রখ্যাত প্রখ্যাত সাহিত্যিকের জন্ম হয়েছে, নির্মলেন্দু কুন, হুমায়ুন আহমেদ নেত্রকোনার, হেলাল হাফিজ কবি, হেলাল হাফিজ তিনি নেত্রকোনার। তো আপনি খুব সুন্দর জায়গা থেকে আশা করি আমাদেরকে কবিতা যদি আপনার থাকে লিখে পাঠাবেন, আর যদি ভূতের গল্প লিখতে পারেন সেটা হলে তো কথাই নেই, ভূতের হরর ক্লাবে আপনার লেখা গল্পটি আমরা পড়ে ফেলব। অসমাপ্ত মহাকাশ যাত্রা আছেন আমাদের সাথে, সজীব আক্তার আছেন আমাদের সাথে, লিখেছেন, এই ঘটনাটি আগে শুনেছি। হ্যাঁ, এটি ভূত এফএম এর সেই বহুল আলোচিত রাজশাহী স্টেশন থেকে করা সেই এপিসোডের ঘটনা, কাজে শোনাটা খুবই স্বাভাবিক। সজল ইসলাম নাহিদ আছেন আমাদের সাথে, আরো আছেন লুৎফুর আল নূর, তিনি লিখেছেন, ভাই আইডিয়াটা জোশ, আমরা যত তাড়াতাড়ি পারি ভূত এফএম হরর ক্লাব খুলবো ইনশাল্লাহ। আরো আছেন সজীব আবরার, তিনি নিষিদ্ধ গাছ নিয়ে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন, অবশ্যই পড়ে নিব। আরো আছেন আমাদের সাথে মোহাম্মদ আবির পাঠান, অসংখ্য অসংখ্য বন্ধু আছেন আমাদের সাথে। আমরা আজকে আমাদের ভূত এফএম হরর ক্লাবের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা, আর শেষটা করতে চাই আবার আপনাদের কাছে সেই ভূত এফএম হরর ক্লাব পাঠানোর নিয়মটা জানিয়ে। আমাদেরকে ভূত এফএম হরর ক্লাব আপনারা, আপনাদের খোলা, আপনাদের বানানো হরর ক্লাব এই সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন, ভূত এফএম @radiofurti.fm এখানে মেইল করবেন, সাবজেক্ট লিখবেন হরর ক্লাব। এছাড়া আপনি ফেসবুকে আমাদেরকে রেডিও ফুর্তির ফ্যান পেজে মেসেজ করে জানাতে পারেন আপনার কথাগুলো। সো আপনাদের সাথে আরো অনেক অনেক কথা হবে যখন অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, একদম শেষ প্রান্তে, তখন খুব সুন্দর এবং আমার খুব পছন্দের একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। আজকে ভূত এফএম হরর ক্লাবের আজকের এপিসোডটি When Music Is Over, Turn Off the Light, আজকের এই শোটি শেষ হওয়ার পর লাইট বন্ধ করে গানটি শুনতে শুনতে রাত্রি যাপন করবেন। আপনার রাতটা অনেক সুন্দর কাটুক, আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর কাটুক, আপনার ভয়গুলো আস্তে আস্তে দূর হয়ে যাক, এন্টারটেইনমেন্টের ভেতর থেকে ভয়ের স্বাদ গ্রহণ করুন। আগামীকাল ভূত এফএম শুনবেন, ভূত এফএম এর খুব চমৎকার চমৎকার কিছু ঘটনা আগামীকাল থাকছে, ভয়ে ভয়ে দুটো ঘন্টা খুব চমৎকার কাটবে আপনার আগামীকাল, সেই প্রত্যাশায়। এবং আগামী সপ্তাহে আবার ভূত এফএম হরর ক্লাবের সাথে আড্ডায় যুক্ত হবেন আপনি এবং আপনার সাথে থাকব আমি সৃষ্টি। এই মুহূর্তে চলে যাচ্ছে ডোরস এর When Music Is Over, Turn Off the Light,
exclusively on FusionBD.com.